আসসালামু আলাইকুম। অদ্ভুতের 293 এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে শ্রাবণের এই মেঘে ছাওয়া রাতে আবার আপনাদের মাঝে এবং নিয়ে এলাম বেশ কিছু ভয়ের ঘটনা। আশা করছি দেশ ও বিদেশ দূরে ও কাছে যে যেখানে বসে আজকের এই অদ্ভুতের অনুষ্ঠানটি শুনছেন তারা এনজয় করবেন। ঢাকার আকাশ কিন্তু সকাল থেকে মেঘেছে আছে আর এখন কিন্তু গুড়গুড় করছে বেশ খানিকটা, মনে হয় যে কোনো সময় নেমে আসবে বৃষ্টি। তো আপনারা কে কোথায় বসে অদ্ভুতরে শুনছেন এবং সেখানকার আবহাওয়া কেমন সেটা কিন্তু জানাবেন। আপনারা মাঝখানে অনেকেই জানাতেন, ইদানিং আবার জানানো বন্ধ করে দিয়েছেন, তো আমাকে বলতে হয় বারবার। তা আজকে আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, আপনারা জানাবেন, আমার কাছে ভালো লাগে শুনতে যে আপনারা কোথায় বসে অদ্ভুতরে শুনছেন, সেখানকার পরিবেশটা কেমন, এবং সুযোগ করে আমিও সেগুলো শেয়ার করে ফেলবো আপনাদের সাথে এই কমেন্টে বা যখন অনুষ্ঠান হবে অনুষ্ঠানের মাঝে মাঝে শেয়ার করে ফেলবো। তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। তবে যাবার আগে একটি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। তো আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যেই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন তপন রাঙামাটি থেকে। তপন তার বড় ভাই বিকাশের সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাব তপনের পাঠানো ঘটনায়। 2001 সালের কথা, তপনের বড় ভাই বিকাশ তখন SSC পাস করেছেন এবং সে খুব ভালো রেজাল্ট করেছিলেন, অনেক ভালো রেজাল্ট করেছিলেন, এবং তাদের বাড়ি কিন্তু ছিল পাহাড়ের খুব দুর্গম অঞ্চলে, সেখানে স্কুল ফ্যাসিলিটিস খুব ভালো না। তো তার মাঝে থেকে যে সে এত ভালো রেজাল্ট করছে, তার পরিবার এবং তার স্কুলের টিচাররা তার প্রতি খুব খুশি ছিল এবং তার পরিবার যথারীতি তাকে বেশ স্বাধীনতা দিয়ে ফেলে সেই সময়। তাকে খুব মানে দেখা যেত আগে যেভাবে তাকে মনিটর করার চেষ্টা করত যে সন্ধ্যার পর বাইরে যেতে না বা ইত্যাদি ইত্যাদি, তো সেগুলো মোটামুটি সেই রেস্ট্রিকশনগুলো উঠে যায়। আর বিকাশও সে প্ল্যান করে যে সে সামনে শহরে না, সে একেবারে বিভাগীয় শহরে মানে চলে যাবে, সে চিটাগাং যে পড়াশোনা করবে তার আত্মীয় আছে সেখানে, তো এই চিন্তা করে সে মোটামুটি, কিন্তু এই যে ফাঁকা টাইমটা এটা সে খুব সুন্দর ভাবে কাটায় আর কি। তো তার এক দুঃসম্পর্কের চাচা ছিল, নাম সুব্রত, সে তার সাথে বয়স 5 বছরের মতো ডিফারেন্স। তো সুব্রতদের বাসাটা তাদের বাসা থেকে বেশ কাছেই, বেশ অনেক দূর হাঁটা রাস্তা দিয়ে যেতে হয় এবং হেঁটে ওখানে পাহাড়ের মধ্যে দিয়ে চলা পায়ে চলা পথ আছে, সেখান দিয়ে গিয়ে সুব্রতদের বাসায় যেতে হয়। কিন্তু সেই বাসার পরিবেশটা অসাধারণ, মানে যেই পাহাড়ের উপর সুব্রতদের বাসা সেটার পাড়ি দিয়ে একেবারে সুন্দরভাবে মানে গাছগাছালিতে ছেয়ে গেছে এবং সোজা গিয়ে ঢাল নেমে গেছে, ওইখানে একটা মাচানের মতো ছিল, সেই মাচানের উপরে বসে বিকাশ বসে আড্ডা দিত সুব্রতর সাথে, সেই চাচার সাথে, তার সাথে বেশ ক্লোজ সম্পর্ক। আর আসার পথে তার এখান থেকে কিন্তু সেই ই পড়তো, সেখানে যে তাদের যে হ্রদ ছিল হ্রদের অংশ পড়তো এখানে, ওখানে ওটার পাশ দিয়ে আসতো। তো সেইখানে দেখতো যে তার পরিচিত অনেক বন্ধু বান্ধব সিনিয়ররা ছিল যারা মাছ ধরত, তাদের সাথেও ভালো সম্পর্ক ছিল বিকাশের। তো অনেক সময় দেখা গেছে যে আসার পথে রাত হয়ে গেছে, কিন্তু বিকাশের সাথে পরিচিত করা দেখা হলেও সেখানে বসে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে আসতো। সে ওই মাছের যেখানে নৌকাগুলো থাকতো সেখানে বেশ আড্ডা দিত, সেই নৌকার মধ্যেও বসে সে ওখানে তাদের সাথে সময় কাটায় আসছে। তো আস্তে আস্তে অনেক সময় গভীর রাত হয়ে যেত। তো বাসায় যেহেতু সে খুব ভালো রেজাল্ট করছে, ভালো ছাত্র, এই জন্য বাসায় কিছু বলতো না তাকে, মোটামুটি একটা রেস্ট্রিকশন ফ্রি হয়ে গেছিল সে। তো বিকাশীদের বাসায় আসতে গেলে যে রাস্তাটা, এটার মধ্যে কিন্তু কিছু বাঁক আছে, তাদের বাসাটা একটা টিলার উপরে ওইখানে। তো সেখানে আসতে গেলে কিছু বাঁক আছে যেটাতে রাতের বেলা মানুষ হাঁটে না, ভয় পায়। তারা বলতো তপনদের ভাষায় দেও আছে সেখানে, দেও নাকি আসা যাওয়া করে টিলার ওখান দিয়ে, ওই দুই পাশে টিলা মাঝখানে রাস্তা, ওখান দিয়ে নাকি দেও আসা যাওয়া করে। তো বিকাশ কখনো নাকি এগুলা দেখে নাই, সে চলে আসতো আর কি। একদিনকার ঘটনা, বিকাশ গেছে তার চাচার সাথে দেখা করতে। তো মোটামুটি সে চলে গেছিল সন্ধ্যার একটু পরেই। তো ওইখানে গিয়ে সে বেশ খানিকক্ষণ আড্ডা দেয় তার কাকার কাছে। তার কাকা আবার বাঁশি বাজাতে পারত, সে বাঁশি বাজানোটাও সে প্র্যাকটিস করে, অনেকক্ষণ চেষ্টা করে, মোটামুটি এটা শিখতেছিল সে। এরকম করতে করতে রাত হয়ে যায়। তো ওখানে খাওয়া দাওয়া করে সে, আবার তার বাসায় খাওয়া দাওয়া করে তা ওখান থেকে ব্যাক করে আসতেছে। এর মধ্যে রাত হয়ে গেছে বেশ, তখন বাজে প্রায় 11টার মতো। তো ওই পাহাড়ি এলাকায় 11টা কিন্তু বেশ রাত, এবং 2001 সাল কিন্তু অনেক আগে, এখন থেকে কিন্তু বেশ অনেক দিন আগের কথা। তো সেই সময় রাত মানে বেশ রাত। তো সে আসতেছে, তো এর মাঝে আকাশ গুড় গুড় করা শুরু করলো। সে মানে যখন ওখান থেকে ব্যাক করতেছিল সেই কাকার বাসার থেকে, তখনই আকাশে মেঘ ছিল, বেশ ঘন মেঘ জন্মাইছিল। তো সে বুঝতে পারছে আস্তে আস্তে হয়তো বৃষ্টিও শুরু হতে পারে। তো আকাশ গুড় গুড় করতেছে, তো সে হাঁটতে হাঁটতে লেকের পায়ে যে আসতেছে, তো দেখলো ওই লেকের কাছে নৌকা, সাধারণত চার পাঁচটা থাকে, একটা নৌকা দাঁড়ায় আছে। তো নৌকা দাঁড়ায় আছে, নৌকা একটা ভেতরে কুপি জ্বলতেছে, সেটার আলো দেখতেছে। তো এর মধ্যে সেটা দেখতে দেখতে টপ 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 বৃষ্টি শুরু হয়ে গেল, মানে মোটামুটি ভালোই বৃষ্টি পড়া শুরু করলো। তো বিকাশ চিন্তা করলো যে এখন এই বৃষ্টির মধ্যে হাঁটবো নাকি নৌকাতে যে বসবো, কার নৌকা দেখি। তো সে দ্রুত হেঁটে গেল নৌকার কাছে, ডিটেক্ট করার চেষ্টা করতেছে যে এটা কার নৌকা, কারণ সে মোটামুটি চিনে সবাইকে। তো নৌকার মধ্যে সে যখন দেখতেছে, দেখতে যায় দেখতেছে বৃষ্টি আরো বেড়ে গেছে। তো সে আজ থেকে নৌকা উঠে গেছে, উঠে গিয়ে নৌকার ঝাঁপির নিচে চলে গেছে, মানে ওই ছয়ের নিচে চলে গেছে। তারপর সে দেখতেছে এটা কার। তো সে দেখতেছে যে নৌকার যে ছয়ের ওই পাশে গুলুয়ের কাছে একজন মানে উবু হয়ে বসে আছে, পানিতে কিছু করতেছে হাত দিয়ে, এবং তার মাথায় গামছা পেঁচানো, আর এই বৃষ্টির পানি পড়তেছে তার গায়ে। বুঝতে পারছে সে ভিজে গেছে মানুষটা। তো সে একটু অবাক হলো যে বৃষ্টিতে ভিজতেছে কেন, কি করতেছে পানির মধ্যে। তো সে জিজ্ঞেস করলো, কে গো, কার নৌকা এটা, একটু বসলাম ভিতরে ঢুকলাম বৃষ্টি। তো ওই পাশ থেকে আর কোনো শব্দ নাই, একটু পরে শুধু মনে হলো আবছা ভাবে বলছে প্রদীপ। তো সে চিন্তা করলো প্রদীপ কে, প্রদীপ কে। তখন সে চিন্তা করছে আচ্ছা প্রদীপ নামে তো এখানে আছে, মাঝেই আছে, সে চিন্তা করছে। তো এবং সেই প্রদীপ হচ্ছে তার এই কাকাদের বয়সী এরকম আর কি। তো সে আর কোনো কথা না বলে সে চুপচাপ বসে আছে কিছুক্ষণ, বৃষ্টিটা একটু ছাড় দিলে এসে। তো এর মাঝে সে দেখলো নৌকাটা হঠাৎ করে মানে নড়ে উঠে, মানে মানে সামনের দিকে চলে গেল, পানির দিকে চলা শুরু করছে। তো ও একটু অবাক হলো, কিরে পানির দিকে চলা শুরু করছে, রাত হয়েছে অনেক। তো সে তাকে বলছে, এই প্রদীপ দা কি ব্যাপার, এখন তো এই বৃষ্টির মধ্যে কেটে মানে নৌকা ভাসাই দিলেন, বৃষ্টি হইতেছে, কই যাইতেছেন আপনি? তো ওইখানে বলতেছে মাছ ধরবো, ওখানে বলতেছে মাছ ধরবো। তো সে বলতেছে মাছ ধরবে? তো বলছে আমি তো আপনার নৌকা উঠলাম। তো আর কোনো উত্তর দিচ্ছে না, দেখলো যে নৌকা বেয়ে চলতেছে, সেই লেক ধরে সামনের দিকে যাচ্ছে। তো বিকাশ চিন্তা করলো যে থাক যাই, মাছ ধরলে দেখি, তো আসার সময় আমি দরকার হলে তার থেকে মাছ নিয়ে নিব দুই একটা, যাই এর সাথে একটু হেল্প করি, মাছটা ধরি। তো এই চিন্তা করে বিকাশ আস্তে করে মানে হেঁটে ওই ছয়ের এই মাথায় শেষ মাথায় আসছে। এসে দেখলো যে ওই মানে সে যখন আসছে মানে বেরোবে, এর মধ্যে তার চোখে পড়তেছে যে ওই লোকটা বসে আছে, সেই প্রদীপ যে নৌকা যে তালা, তার হাতের মধ্যে ওই লগি বা ইসের মতো ধরা আর কি হাত দিয়ে, আর সে ফেস করে আছে সামনের দিকে। বৃষ্টির তোড় বেড়ে গেছে, মানে এতটাই বাড়ছে যে হ্যাচলা আসতেছে, মানে এদিকে হ্যাচলাটা ছয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। তো বিকাশ দেখলো সে ভিজে যেতেছে, বিকাশ টান দিয়ে তাড়াতাড়ি ওই পলিথিনটা টেনে দিল, দিয়ে বললো, এই প্রদীপ দা ও ওখানে বসে রেছেন কেন, ভিজে গেছেন বুঝছি, তার কি করবেন আর। তো চিন্তা করলো যে প্রদীপ মনে হয় ওখানে বসে আছে, যে ভিজে গেছে এর জন্য সে চাইতেছে হয়তো সামনের দিকে যাবে। তো যাক, সে চিন্তা করলো যে এখন আর না বেরোয়, বৃষ্টির হেসলাটা কমুক। বৃষ্টি কিন্তু বেশ জোরে পড়তেছে, মানে তার এই ছয়ের উপর পটপট পটপট শব্দ পাচ্ছে, পলিথিনের উপর পড়তেছে, আর নৌকা কিন্তু এগোয়ে যাচ্ছে সামনে, এবং এই লেকের পানি বেশ শুরু করছে, ঢেউ ওঠা শুরু করছে, নৌকা এরকম এরকম কাঁপতেছে। তো বিকাশ কিছুক্ষণ বসেই থাকলো, চিন্তা করলো যে প্রদীপের সাথে গল্প করবে, সে দুই একটা প্রশ্ন করলো, দেখো কোনো উত্তর আসে না ওখান থেকে। মনে করলো হয়তো বৃষ্টির শব্দে এই প্রদীপ শুনতেছে না। তো যাই হোক, বেশ খানিকক্ষণ পরে আস্তে আস্তে দেখলো যে বৃষ্টির তোড় কমে গেছে, সে ছয়ের মধ্যে শব্দ কম পাইতেছে, আর তার ছয়ের মধ্যে যে হ্যারিকেন চলতেছিল ওইটা ওইভাবেই চলতেছে। তো বিকাশ যখন নাকি বৃষ্টি মোটামুটি মানে সে বুঝলো যে একদম মানে শব্দ পাচ্ছে না, আর সে যেয়ে পলিথিনটা সরাইলো, তো দেখলো যে হ্যাঁ ওই আগের জায়গাতেই ওই লোকটা বসা প্রদীপ, এবং মাথায় গামছা পেঁচানো, হাতের মধ্যে বৈঠা ধরা, বৈঠাটা আস্তে আস্তে বাইতেছে সে, আর সামনের দিকে এগোয়ে যাচ্ছে নৌকা। এখন আর বৃষ্টি নাই, মেঘগুলা মোটামুটি একটু সরে গেছে, হালকা করে চাঁদের আলো পড়ছে চারিদিক, চাঁদের আলোতে দেখা যাচ্ছে সেই প্রদীপকে দেখা যাচ্ছে যে তার শরীরের কাপড় পুরো ভেজা, এমনকি তার যে গামছাটা সেটাও বৃষ্টিতে ভিজে তার মাথার সাথে ল্যাপটাই গেছে এরকম আর কি। আর চারিপাশে বেশ সুন্দর আবহাওয়া, কারণ চাঁদের আলো হালকা করে পড়ছে চারিপাশে, দূরে বেশ পাহাড়, লেকের দুই পাশে পাহাড় এবং গাছপালাগুলোর উপরে বৃষ্টির পানি যে পড়ছে এগুলো চাঁদের আলোতে চকচক করতেছে, আর ঠান্ডা বাতাস, বেশ ঠান্ডা বাতাস, আর ঢেউগুলা মোটামুটি বেশ বড় হয়ে উঠতেছে। তো বিকাশ চিন্তা করলো যে প্রদীপ কি মাছ ধরবে না, সে সামনেই যেতেছে। তো সে বললো, প্রদীপ দা কি ব্যাপার, কত দূর যাবেন, কই জায়গায় ধরবেন, মাছ ধরবেন? তো প্রদীপ এরকম মাথা নাড়তেছে, সে মাথা নাড়া শুনতেছে, বলে যে কোথায়, সামনে হাত দেখাইলো সে প্রদীপ, সে বুঝলো ওইখানে। তো যাচ্ছে, তো সে যেহেতু দেখতেছে প্রদীপ বেশি কথা বলে না, সে বললো যে দেখেন আমার হেল্প লাগলে বলেন, আপনার মাছ ধরতে সাহায্য করবো না, আমি তো আসলে এরকম মাছ ধরতে আসি না খুব একটা, মানে রাতের বেলা এরকম সুযোগই হয় না, এর আগে তো পাইতাম না, এখন রাতে যা একটু বেরোই, সে নিজে বলতেছে বিকাশ, যা একটু বেরোই, তো এরকম তো আর লেকে বেরোতে পারি না, আজকে এরকম বৃষ্টির পরে রাত খুব অসাধারণ লাগতেছে, সুন্দর লাগতেছে। তো দেখলো যে ওই প্রদীপ লোকটা জাস্ট মাথা নাড়লো আর কিছু বললো না। তো আস্তে আস্তে নৌকায় এগিয়ে যাচ্ছে, আর বিকাশও দেখতেছে, তো লেকের এই সাইডটাতে সচরাচর আসা হয় নাই বিকাশের, এটা সে বুঝতে পারতেছে যে মানে নৌকাটা অনেক সামনে চলে আসছে, এবং এইসব জায়গা দিয়ে দিনের বেলা লঞ্চ চলে, সে জানে যে চলে, কিন্তু এই যে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছে এটা বেশ এমন একটা জায়গায় চলে আসছে, দুই পাশে বেশ উঁচু উঁচু পাহাড় আর এক পাশে ঝর্ণা আছে, এরকম একটা জায়গা, মানে একটা ঝর্ণা পড়ে, সে জানে, বিকাশ জানে যেহেতু সেই এলাকার ছেলে, এখানে ঝর্ণা আছে পাশে, কিন্তু এই এলাকাটা সচরাচর আসে না মানুষ, কারণ এখানে নাকি ডাকাত টাকাত পড়ে, এটা সে জানে বিকাশ। তো বিকাশ আবার প্রদীপে বলতেছে যে অনেক দূরে চলে আসলেন না, এখন কোথায়, মাস্টার্স ধরলে ধরেন কি ব্যাপার, মানে আপনি তো কিছু বলেন না। তো দেখা গেল যে প্রদীপ মাথাটা একটু সাইড করলো, করে বলল ধরবো সামনে। তো বললো সামনে মানে, বলে ওইখানে যে নৌকা রাখবো, সে শুনতেছে, বলে যখন যে নৌকা রাখবো তারপর ওইখানে যে আমরা বর্ষি ফেলবো, অসুবিধা নাই। তো সে চিন্তা করলো, বিকাশ চিন্তা করতেছে যে এটা তো বর্ষি তো ওইখানেও ফেলা যেত, বর্ষি ফেলার জন্য আবার এখানে যাওয়া লাগে নাকি, এগুলো চিন্তা করতে করতে সামনে যাইতেছে। আবার একদিক দিয়ে তার ভালোও লাগতেছে, কারণ এরকম রাতের বেলা কখনো সে আসে নাই এই লেকের মধ্যে, মানে এটা একটা অন্যরকম, সে এর আগে যতবারই আসছে দিনের বেলা, সন্ধ্যার পরে এরকম রাতের বেলা আসাই মানে তার কখনো হয় নাই। তার দৌড় ছিল বড় দৌড় ওই যে ওখানকার যে যারা মাস্টার ধরত তাদের সাথে ওই লেকের সামনে একটু এদিক ওদিক যাওয়া, এতটুকুই, মানে এরকম এত দূর চলে আসা হয় নাই কখনো। তো এগুলো ভাবতে ভাবতে সে একদিক দিয়ে চিন্তা করছে ভালোই হয়েছে, আসতে একটু ঘুরতেছি। এর মাঝে দেখলো যে নৌকাটা আস্তে আস্তে বাঁদিকের পাহাড় সারির দিকে চলে যাচ্ছে, এবং ওই পাহাড় সারির দিক থেকে বাঁদিকের সামনে গেলে একটা ঝর্ণা আছে, এটা বিকাশ জানে যে ঝর্ণা আছে, কারণ এখানে সে অনেক বছর আগে আসছিল তার বন্ধুদের সাথে দিনের বেলা, যদি এখানে আসা নিষেধ তারপরও তারা বন্ধুরা এই ঝর্ণাতে চলে আসছিল। তো ঝর্ণাটা নীরব আর কি, এখানে মানে একেবারে এই লেকের পাশ থেকে ঝর্ণাটা এসে পড়ে লেকে পড়ে আর কি পাশে, এবং উপরে পাহাড় থেকে, এখানে মানুষজন খুব একটা আসে না, এটা মানে খোলা জায়গায় যেহেতু না লেকের পাশে, তো এখানে কেউ আসে না, এই পানি এসে ওই পাহাড় থেকে এসে পাশে পড়ে ঝরে তারপর লেকে চলে আসে আর কি। এবং সে জানে যে ওই জায়গাটা আসা মানে বিকালের দিকেই এমনি বিপদ, মানে মানুষজন জানে যে ডাকাতরা এই ধরে আর কি ওখানে আসলে। তো একটু ভয় পাইলো বিকাশ, চিন্তা করলো ওদিকে কেন যাইতেছে, আর ওখানে যে মাছ ধরার এমন কোন সুযোগ আছে মানে থাকার কথা না আর কি, সে জানে যে ওই জায়গায় যে এমন কোন মানে জেলেরা যারা ধরে ওদিকে যায় না, আর সন্ধ্যার পরে রাতে যাওয়ার তো প্রশ্নই আসে না। তো যাই হোক, সে তারপরও সেই প্রদীপকে জিজ্ঞেস করলো যে কই যান, ঝর্ণার দিকে যান। তো প্রদীপ কোনো কথা বলল না, তাকে জাস্ট হাত দিয়ে এমনি সামনের দিক তাকাইলো। তো নৌকাটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো বিকাশ একটু অস্বস্তিতে পড়ছে এখন, কারণ নৌকাটা একেবারে বাবাসের পাহাড় ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। তো যেতে যেতে এক পর্যায়ে সেই ঝর্ণার কাছেই চলে আসলো, তো শব্দ পাচ্ছে ওই দিক থেকে, অলরেডি বিঘা শব্দ পাইতেছে, ঝরঝর পানি এসে পড়তেছে, এখানে পানিটা যে কুলকুল করে যে পড়তেছে লেকের মধ্যে শব্দটা হইতেছে। দেখলো আসলেই বিকাশ ভাবছিল নৌকাটা আস্তে করে ঝর্ণার পাশের একটা জায়গায় থামাই দিল, মানে একটা এরকম পাথুরি ইসের পাশে এসে নৌকাটা কাটকাই দিল প্রদীপ। তো সে দাঁড়ায় থাকলো, দেখলো প্রদীপ কিছু না বলেই নৌকার থেকে নেমে গেল, নৌকার থেকে নেমে ওই পিচ্ছিল পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে চলে গেল। তো সে ডাকতেছে, প্রদীপ দা কই যান? কোনো কথা নেই। দেখলো প্রদীপ হাঁটতে হাঁটতে সামনে চলে গেছে, একদম পিচ্ছিলে পাথর দিয়ে যেখানে ঝর্ণা পড়তেছে তার পায়ে দিয়ে একটা ছোট্ট এরকম ফাঁকা জায়গার মতো আছে, ওদিক দিয়ে প্রদীপ ঢুকে গেল। তো মানে অবাক হয়ে গেল বিকাশ, যে কি ব্যাপার, যে এরকম জায়গায় যে ঢুকে গেল, ঘটনা কি, মানে এটা কোনো কথা, এসে যে কি ব্যাপার। তো ভাবলো যে হয়তো সে হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতেও যেতে পারে, এটা ভেবে বিকাশ কোনো কথা না বলে চুপচাপ বসে আছে নৌকার গুলির মধ্যে। রাতের বেলা গভীর রাত, বৃষ্টি থেমে গেছে, আবার বৃষ্টি যখন পড়তেছিল তখন কিন্তু প্রকৃতির ডাকাটাকি বন্ধ ছিল, এখন কিন্তু একদম প্রকৃতির ডাকাটাকি শুরু হয়ে গেছে। আবার নানা রকম এই রাতে নিশাচর পাখি, বিভিন্ন জিরি পোকা ইত্যাদি ডাকতেছে লেকের পাশে। একটু অস্বস্তি লাগা শুরু করছে বিকাশের, মনে হচ্ছে একা সে বসে আছে এবং সময় পার হইতেছে না, আর মেঘ সরে গিয়ে একদম আকাশে এখন বেশ ভালো চাঁদ উকি দিছে, চারিদিক দেখা যাচ্ছে এই চাঁদের আলোতে, কেমন যেন লাগতেছে তার কাছে। আশেপাশে কোনো নৌকাও নাই, যে কোনো মাছ ধরতে আসছে এরকম কোনো নৌকাও নাই, বা কেউ চলাচলও করতেছে না, একদম গভীর নিশুতি, মানে একদম মানে প্রকৃতির মধ্যে। তো একটু ভয় লাগতেছে বিকাশের কাছে, কারণ সে চিন্তা করতেছে যে এখানে আমি একটা নৌকায় বসে আছি, কেউ নাই, কোথায় গেল, আর সে এতক্ষণ ধরে আসে না কেন। তো তার কাছে ঘড়ি ছিল না, এবং যেটা হচ্ছে যে রাতে তারা বুঝতে পারত সময় একটা আন্দাজ হয়ে যেত, ধরেন কোথার থেকে যখন বিকাশ রওনা দিয়ে আসছে তখন সে জানে যে তার ওই কাকার ওইখান থেকে যখন রওনা দিচ্ছে তখন বাজে 10:30 মতো, মানে সে যখন এখানে আসছে তখন 11:00 বাজে, এরকম একটা আন্দাজ তার আছে। বাট হাতে ঘড়ি নেই, আর ওই সময় তো মোবাইলও ছিল না যে মানুষ বের করে দেখবে। তো বেশ অনেকক্ষণ পার হয়ে গেছে, বিকাশ চিন্তা করতেছে যে ঘটনা কি, আচ্ছা আমি নামি, যেহেতু এতখানি সময় পার হয়ে গেছে তার খারাপ লাগতো, সে ধরে নিছে প্রায় হয়ে গেছে আধা ঘন্টার উপরে চলে গেছে, 40 মিনিটের উপরে চলে গেছে, এটা সে ধারণ করে নিছে। তো বিকাশ করলো কি, নৌকার গলি থেকে নামলো পাড়ে, নেমে সেদিক ওদিক তাকাইতেছে, সাহস হচ্ছে না তার সামনে যাওয়ার, সামনে সেই ঝর্ণার শব্দ পড়তে এসে পানি এসে পড়তেছে যে। তো একবার ভাবলো যাক, যেদিকে ঢুকছে সেই প্রদীপ যেদিকে ঢুকছে ওদিকে যাবে সে। তো হেঁটে হেঁটে সে পাহাড়ে দেখলো খুব পিচ্ছিল, মানে এই জায়গাটা হাঁটা খুব কষ্ট, কারণ পানি পড়ে পড়ে জায়গাটা খুব পিচ্ছিল হয়ে গেছে। তো সে হেঁটে হেঁটে তারপরে কষ্ট করে গেল সেই ছোট্ট চিকন যে ফাঁকটাকে, খাঁজটা, খাঁজটার কাছে গেল যেখান দিয়ে একটু আগে প্রদীপ ঢুকছে সে দেখছে সেই জায়গায়। তবে ঢুকতে যেয়ে সে দেখতেছে যে ওই মাথার মধ্যে বেশ চাঁদের আলো হালকা আছে, কিন্তু তারপর কিন্তু অন্ধকার, মানে যেহেতু দুই পাশে এরকম পাহাড়ের খাদের মতো ওখান থেকে দেখার কিছু নাই। তো সে মানে একটু ভয় পেল যে আমি কি আর ঢুকবো নাকি, সামান্য একটু চাঁদের আলো পড়ে আছে সামনে, আর উপর থেকে মানে কলকল কলকল শব্দে ঝর্ণা পড়তেছে আর কি রাতের বেলা। এবং সে জানে যে এরকম অনেক সময় রাতের বেলা পানিও খাইতে আসে বন্য প্রাণী, এবং দেখা গেছে যে ওই পাশের মানে পার্শ্ববর্তী দেশের পাহাড়ের ওদিক থেকে অনেক সময় যে চিতা টিতাও আসে সে জানে। তো এই কারণে বেশ ভয় আছে বিকাশ, এগুলো চিন্তা করতে করতে সে সামনে একটু এগুলো এগোনোর পর তার দেখে মনে হচ্ছে তখন কিন্তু চোখের মধ্যে আলো আধারি খানিকটা শুয়ে আসছে। তো সে ওখানে দেখতেছে যে মনে হচ্ছে যে ওখানে বসে আছে কে জানি, মানে এরকম দুই পা ভাঁজ করে এরকম বসে আছে, এবং সে অবাক হয়ে গেল যে এখানে বসে আছে মানে এটা কি সে প্রদীপ বসে আছে এখানে। তার রাগ উঠে গেছে, তার বসে গেছে, সে ভাবতেছে প্রদীপ তো তাতে বড়, কি বলবে, তার মুখে ভাষা আসলো না, আধা ঘন্টা ধরে এইভাবে বসে আছে, মানে সে ভাবছে যে হয়তো প্রকৃতিটাকে সাড়া দিতে গেছে এরকম, তো এইভাবে করে কেন বসে আছে সামনে চিন্তা করতেছে। এবং যথারীতি মনে হচ্ছে যে সেই মানে হালকা আলো আধারিতে মনে হচ্ছে সে যেরকম ছিল মাথার মধ্যে গামছা পেঁচানো সেরকমই। তো সে সামনে যে খুব রাগ করে বলল, কি প্রদীপ দা, আপনি এখানে এসে বসে আছেন, এখানে বসে থাকার মানে কি, অন্ধকার, মশা আছে, ই আছে, এগুলোর মধ্যে আপনি কামাকে বসে আছেন, আমারও বসা রাখছেন, আমি তো আপনার সাথে আসতাম না, ভাবছি আপনি মাছ ধরবেন এর জন্য আসছি, কি ব্যাপার, কি কেন এখানে চুপচাপ বসে আছেন আমাকে ওখানে রেখে। তো ওখান থেকে বলতেছে যে চুপ, মানে তাকে বলতে চুপ, যেই ভয়েসে চুপ বলছে এইটাতে সে একটু ভয় পেয়ে গেছে বিকাশ, একটু ভয় পেয়ে গেছে, মানে কি এটা কি আসলে অন্য কেউ নাকি, ডাকাত টাকাত নাকি চিন্তা করতেছে। তো বলতেছে যে এই জায়গায় দেখ বলে এরকম হাত দিয়ে দেখাচ্ছে সামনে, তো যেখানে বসা প্রদীপ লোকটা সেখানে কিন্তু বেশ আলো আধারি, মানে জাস্ট চাঁদের আলোটা শেষ হয়ে একটু অন্ধকার সরিয়েছে জায়গায়, তো সে দেখাচ্ছে চাঁদের আলোটা সামনে দিয়ে, হ্যাঁ বলে যে এই জায়গায় সামনে দেখাচ্ছে। তো বলতেছে কি এই জায়গায় কি, বিকাশ বলছে এই জায়গায় কি, তো লোকটা বলতেছে এই জায়গায় তোর কাকা প্রভাতকে আর আমাকে ডাকাতে ধরছিল। তো তখন বিকাশ ভাবতেছে তার কাকা প্রভাত মানে তার আপন কাকা, সে তখন চট্টগ্রামে আছে, মানে সে তো এখানে নাই, আর সে বলতেছে যে প্রভাত কাকার সাথে আপনাকে ডাকাইতে ধরছিল, প্রভাত কাকা কতদিন আগে চলে গেছে এদিক থেকে, প্রভাত কাকার সাথে আপনি কিভাবে চিনেন প্রভাত কাকাকে, তো বলছে হা তোর প্রভাত কাকা আমার বন্ধু, আমাদেরকে এখানে ডাকাইতে ধরছিল, তো ডাকাতে ধরে ডাকাত বলছিল 20,000 টাকা আনতে, তো তোর কাকা তখন আমাকে এখানে রেখে বলছিল আমি টাকা নিয়ে আসতেছি, আমাদের দুইজনের যে কেউ যাইতে পারতাম, তোর কাকাকে ছেড়ে দিছিলাম, তোর কাকা গেছিল টাকা আনতে, কিন্তু তোর কাকা যে আর আসে নাই, ওই ডাকাত এখানে অপেক্ষা করছিল, ভোরের দিকে আমার মায়েরা চলে যায়, তাই বলে লোকটা আসতে করে তার মাথাটার এই যে গামছাটাকে এভাবে টান দেয়। তো বিকাশ প্রচন্ড ভয়ের সাথে খেয়াল করে লোকটার মাথাটা খুলে পড়ে যায়, ওখান থেকে তার ঘাট থেকে খুলে পড়ে গেছে মাথাটা, এবং সেই মাথাটার থেকে বলতেছে আমার নাম ভূপেন, শুনছিস নাম কখনো? তো এই কথাটা শুনে তার বুকটা কেঁপে উঠে বিকাশের, কারণ বিকাশ ছোটবেলায় শুনছে আজ থেকে কয়েক বছর আগে, মানে তখন তার সে আরো ছোট, যে তার কাকা প্রভাতের এক বন্ধু ভূপেনকে নাকি মেরে ফেলছিল ডাকাতরা পানিতে। তো এটা যে মানে শোনার পর বিকাশের যে কিরকম হয়েছে সে বলতে পারে না, সে ভয়ে উল্টা দৌড় দেয়, তো পিছন থেকে শুনতেছে তুই যাইতে পারবি না, আজকে তোরে শেষ করে দেবো এখানে, তোর কাকা আমারে মারছিল, তোদের রক্ত পাইছি। তো বিকাশ ভয়ের চোটে দৌড়াইতে দৌড়াইতে আসে পানির মধ্যে পিছলা খেয়ে পড়ে, মানে শেষ মানে পাথরের দিক দিয়ে যখন আসে পিছলা খেয়ে পড়ে, হাঁটুতে প্রচন্ড ব্যথা পায়, হাঁটুতে ব্যথা পেয়ে তাকে হাঁটু ছড়ে গেছে, ওখান থেকে রক্ত বেরিতেছে, এবং সে তার এখানে মানে সে গরম একটা ই পায় যে সে রক্ত বেরোচ্ছে তার, সে কোনো মতো চেপে ধরে দৌড় দেয় নৌকার উদ্দেশ্যে, আবার তো আবার পিছলায় পড়তে পড়তে নৌকার উপরে এসে পড়ে, নৌকার উপরে এসে পড়ার পরে সে পেছন থেকে শুনতে পায় যে তোকে আজকে ছাড়বো না রে, তুই আজকে গেছিস। সে কোনো মতো নৌকার মধ্যে হাঁচড়ে পাঁচড়ে উঠে নৌকার বৈঠা সে বাওয়া শুরু করে, ঠেলা দিয়ে নৌকার বৈঠা দিয়ে সে ঠেলা দিয়ে সে যাওয়া শুরু করে, সে মনে করতে পারতেছে যতটুকু বিকাশ যেদিক থেকে আসছে সেদিকে। তো সে যখন যাচ্ছে সে হঠাৎ করে শব্দ পায়, মনে হয় তার ছইয়ের ওই পাশে যে কণ্ঠ শুনছে সেটা, বলছে যে আজকে তুই শেষ, তোকে আজকে শেষ করে দিব, ওই পাশ থেকে শুনতেছে সে, এবং সে হঠাৎ করে দেখে ছইয়ের ভেতর অন্ধকার, কোনো মানে হারিকেন নাই। তো বিকাশ ভয়ের চোটে একেবারে গুলির কাছে জড়সড় হয়ে তার সামনে যে সেই বৈঠাটা বাগায় ধরে সে মনে মনে সৃষ্টিকর্তারে স্মরণ করতে থাকে যে তারে যেন রক্ষা করে সৃষ্টিকর্তা, কারণ সে খুব ভয় পাইছে। তো এইভাবে সে চোখ বন্ধ করে সে এরকম স্মরণ করতেছে আর বসে আছে। তো একটা সময় সে দেখে যে পুরা নিস্তব্ধ, নৌকার মধ্যে কোনো শব্দ নাই, সে অনেকটাই মানে সেন্সলেস হয়ে গেছিল এরকম একটা অবস্থায়, তার কোনো সেন্স ছিল না। তো অনেকক্ষণ পর সে তাকায় দেখে সে নৌকা একা বসে আছে, নৌকা ভেসে যাচ্ছে, আর তার পা তার যেখান থেকে পড়ে ব্যথা পেয়েছে রক্ত, অনেক রক্ত বেরিয়েছে তার, সে কোনো মতে নৌকা বাইতে বাইতে চলে আসে সে সেই পাড়ের দিকে। যখন সে পাড়ের দিকে আসে তখন দেখে কেউ নাই, মানে পুরা জায়গাটা ফাঁকা। তো সে আস্তে করে নৌকাটাকে রেখে উঠে নামে সেখান থেকে, দেখে গভীর রাত হয়ে গেছে, চারিদিকে একেবারে নিশুতি, কোনো মানুষজন কিচ্ছু নাই, তাদের একদম গ্রামের যে পায়ে চলা পথ সেটা একদম মানে নিস্তব্ধ, কোনো কিচ্ছু নাই, ঝিঝি পোকা ডাকতেছে, এবং পাশ থেকে দূরে তাকায় দেখতেছে পথ চলে গেছে, পাশ দিয়ে টিলাগুলো উঠে গেছে। তো সে কোনো মতে হাঁটার চেষ্টা করে, তার পায়ে প্রচন্ড ব্যথা, পাটাকে চেপে ধরে, কারণ একদম পাথর এসে লাগছে, সুচালো পাথর কেটে গেছে, অনেক রক্তক্ষরণ এসেছে, পাটাকে চেপে ধরে কোনো মতে হেঁটে যেতে থাকে, ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে। তো হাঁটতে হাঁটতে একসময় সে সেই মোড়ে চলে আসে যেখান থেকে ঢুকে তাদের বাসা, এবং এই জায়গাটা হলো এরকম মানে এই পাশ থেকে উঠে গেছে, উঠে যে মানে নিচের থেকে উপর উঠছে, তার পথটা পথের পাশ থেকে ছোট ছোট দুইটা টিলার মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে, এবং দুই পাশে অনেক গাছগাছালি আছে, অনেক গাছগাছালি এখানে, এবং সামনে গিয়ে বেশ বাঁশঝাড় আছে, আবার গাছগাছালি, এরকম অবস্থা আর কি। তো ওই জায়গা দিয়ে কিন্তু মানুষ ভয় পায়, ওই যে বলছিলাম যে তাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, তখন বলছিল যে সেখানে মানুষ বলতো যে ওখানে দেও আছে এরকম। তো সে ওদিক থেকে যখন আসতেছে, সে মানে গাছগাছালিগুলো পার হয়ে যখন বাঁশঝাড়ে এখানে আসছে, হঠাৎ করে সে একটা কণ্ঠস্বর শুনে, চাপা কণ্ঠস্বর, বলে রক্তের গন্ধ পাই, একই রক্ত তোদের শরীরে, একই রক্ত। তো মানে বিকাশের বুক কেঁপে উঠে, কে এটা বলতেছে এরকম, একদম চাপা সেই কণ্ঠ। তারপর সে হঠাৎ করে দেখে ওই বাঁশঝাড়ের ভেতর থেকে ওই যে মাথায় গামছা পেঁচানো সেই মানুষটা বের হয়ে আসছে, এবং তার হাতের মধ্যে একটা দা, এরকম বাঁকানো দা, এই রাগুলা পাহাড়ে ব্যবহার করে মানুষ। তো বিকাশের প্রচন্ড ভয় লাগে, সে এখন চিন্তা করে সামনে হচ্ছে তাদের বাড়ির রাস্তা আর পেছনে গেলে আবার সেই পুরনো রাস্তা, ওদিকে সে কোন দিকে যাবে, সে ভয় থরথর করে কাঁপতেছে, সে চিন্তা করতে পারতেছে না সে কি করবে। এই সময় দেখে দাঁটা উড়ে আসলো ওদিক থেকে, মানে দাঁটা ছুড়ে মারছে তার দিকে সেই গামছা পরাইটা, এবং সেই দাঁটা উড়ে এসে তার কাঁধের মধ্যে লাগে, প্রচন্ড জোরে ঘ্যাচ করে বিঁধে যায়। তো প্রচন্ড সে ব্যথা পায়, তার পুরো মানে এখান থেকে মানে বুঝতে পারে যে তার রক্ত বের হয়ে গেছে, পুরো জামা টামা ভিজে গেছে, চিৎকার করে উঠে। বিকাশ প্রচন্ড জোরে চিৎকার করে উঠে আর দেখে তার দিকে সোজা হেঁটে আসতেছে সেই সেই মানুষটার কি গামছা পেঁচানো, এবং তার খুব কাছাকাছি যখন আসে আবার ঠিক তার মাথা থেকে ওই যে তার শরীর থেকে মাথাটা খুলে নিচে পড়ে যায়। দেখে তার সামনে দাঁড়ায় আছে সেই মানে মাথা ছাড়া সেই শরীরটা এবং গামছায় পেঁচানো মাথা পড়ে আছে পায়ের কাছে। তো সে প্রচন্ড জোরে আবার চিৎকার করে, এবং চিৎকার করে আসলে তার চোখে সব অন্ধকার হয়ে যায়। তো সে যখন চিৎকার করতেছে শেষ মুহূর্তে সে জাস্ট চোখের কোণ দিয়ে দেখতে পায় যে মশাল হাতে কয়েকজন মানুষ আসতেছে, মশালে আগুন জ্বলতেছে, এবং মানে তার চোখের সামনে আর ওই দেহটারে সে দেখতে পারে না, ওই যে দাঁড়ায় ছিল যে, সে পড়ে যায়। বিকাশের আর তখন সেন্স নাই। তো বিকাশে যখন সেন্স ফিরে তখন সে দেখে সে তাদের বাড়ির মধ্যে বাড়ির পাশে চৌকির মধ্যে শুয়ে আছে, এবং তার মানে শরীরের মধ্যে অনেক ব্যথা, তার হাতের ডান কাঁধের এখানে প্রচন্ড ব্যথা, এবং তার বাবা মা আরো আত্মীয় স্বজন কয়েকজন তার দিকে তাকায় আছে, এবং সে শব্দ পাচ্ছে ওখানে একজন তাদের ওখানকার ওঝা, সে পড়তেছে মন্ত্র পড়তেছে আর কি। তো সে তখন তাকায় বলে বাবাকে যে কি হয়েছে, আমাকে কোথায় পাইছো? তার বাবা বলে তুই কোথায় গেছিলি? তখন সে কথা বলতে যায়, বাবা চুপ করায় দেয়। তো ওঝা ওখানে মন্ত্র পড়ছে, ওঝাও তার বাবাকে এরকম ইশারা দেয় কথা না বলতে। তো একটা অনেকটা মানে আর কি ঘুম এবং চেতনার মাঝখানে ছিল বিকাশ, তার এতটা খেয়াল নাই, তার যতটুকু মনে পড়ছে ভাঙা ভাঙা। এবং এটা আবার তপনরা যেটা দেখছে সেটা বলছে যে ওঝা সেখানে তার ভাইকে ঝাড়ে, তপনের ভাইকে ঝাড়ে ঝেড়ে বলে যে ওরে কোনো খারাপ, তাদের তাদের ভাষায় যে অপ আত্মা আর কি, ভূপেন নামে একটা অপআত্মা তারা বলে আর কি, যে আক্রমণ করছিল তাকে, এবং সে তাদের পরিবারের উপর তার একটা জিঘাংসা আছে, সে জিঘাংসাতে সে আক্রমণ করছিল, এবং জিঘাংসাটা হচ্ছে তার কাকার উপরে আর কি, প্রভাতের উপরে, এবং তাদের ব্লাড লাইনকে সে পাইছিল ওই দিন সুযোগ মতো, তার নাকি মানে ওদার ভাষায় যে তার জন্য একটা শুভ সময় ছিল, ওদাদের সেই সময় তাদের অনেক হিসাব কিতাব আছে, তারা বলে যে ওইটা তার একটা শুভ টাইম ছিল, সেই অশুভ আত্মার একটা শুভ টাইমে, মানে তার একটা ফ্লেক্সিবল টাইমে, তার একটা সুবিধাজনক সময় ওই জায়গায় সে পেয়ে গেছিল বিকাশকে, এবং এই কারণেই সে বিকাশকে ধরে এবং বিকাশকে সে আঘাত করে। এবং আসলেই সেই যে দাঁটা তার শরীরে এসে লাগছিল, ভাগ্য ভালো এমন ভাবে লাগে নাই যে তার কোনো মেজর আর্টারি বা কিছু কাটে নাই, বাট মাংস মাসেল কেটে গেছে, রক্ত বেরিয়েছে। খুবই অবাক করা কাণ্ড যে ওই দাঁটা নাকি আসলে সে ভূপেনের ছিল, আর পরবর্তীতে তারা এই করে যে হ্যাঁ আসলেই নাকি খবরটা মানে পায় যে সেই বিকাশের কাকা যে ছিল প্রভাত, সে নাকি আসলেই তার বন্ধুকে ফেলে যে পলাইছিল, সে টাকা জোগাড় করতে পারে নাই ওই সময়, আর সে যায়ও নাই ওইখানে ফেরত, ভয়ে সে আর ফেরত যায়ও নাই, আর আসলেই নাকি ভূপেনকে ওইখানে ডাকাতরা মেরে ফেলছিল। তো এটাই ওঝা বলে। আর বিকাশ পরে সুস্থ হয় এবং ওঝা তাকে অনেক ঝাড়ফুঁক করে, অনেক রকম মানে চিকিৎসা করে, তাদের যে ওখানকার ওঝা যারা আর কি পাহাড়ের ওখানে, তো অনেক ঝাড়ফুঁক করে তাকে চিকিৎসা টিকিৎসা করে, এবং সে নাকি মোটামুটি সুস্থ হয়, কিন্তু খুব ভয় পেত। পরবর্তীতে তাকে তো পাঠায় দেওয়া হয় চট্টগ্রামে, শহরে চলে যায় সে, ওইখানে গিয়ে সে থাকে, ওখানে পড়াশোনা করে, এবং পরবর্তীতে সে ঢাকায় সেটেল করে। ঢাকা থেকে সে পরবর্তীতে আসতো, নিজের বাড়িতে তো অবশ্যই আসতো, কিন্তু পরবর্তীতে সে ইংল্যান্ডে চলে যায়, সে নাকি ইংল্যান্ডে চলে গেছিল পরে বিকাশ, এবং ওইখানে সেটেল করছিল। তো এই ছিল তপনের পাঠানো ঘটনা, যেটা শেয়ার করলাম আপনাদের কাছে। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনারা অনেকেই পাহাড়ের ঘটনা শুনতে চান, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে বাবু ভাই পাহাড়ের ঘটনা শুনতে চাই। আমি যখন এই গত দুই সপ্তাহ আগে পাহাড়ে গেলাম, তখন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে বাবু ভাই পাহাড়ি ঘটনা পাবো হয়তো, বা তারা আপনারা শুনতে চাইছিলেন। আমি চেষ্টা করেছি, অনেকের কাছে খুঁজেছি বা অনেককে বলেছি। আমি যাওয়ার আগে অনেকেই বলে যে ভাইয়া আসলে অনেক ঘটনা আপনাকে দিব, জোগাড় করে দিব, আমার কাছে ঘটনা আছে বা আমাদের এখানে আছে। কিন্তু যখন অ্যাকচুয়াল জায়গায় যাই, যখন দেখা যাচ্ছে যে অনেকেই আর সেসব ঘটনা বলেন না বা তাকে খুঁজেও পাওয়া যায় না। তো এই ব্যাপারটা কিন্তু ঘটে কোন একটা কারণে, আমার মনে হয়েছে যেটা কোন একটা কারণে তারা ঘটনাগুলো শেয়ার করতে ভয় পায়, এটা আমার কাছে মনে হয়েছে। যে যারা ওখানে থাকে, যেমন আপনাদেরকে বলেছি যে যারা ঘটনা বলে, দেখা যাচ্ছে রাতের বেলা ঘটনা বলতেছে, আমি তো খোলা জায়গায় বসে শুনি ঘটনাগুলো, একেবারে ওপেন ওপেন খোলা জায়গায় মাছান যেখানে রাত্রেবেলা রাত 11টা 12টার পরে, তো দেখা গেছে যে ভয়ে ওই যে ঘটনা বলতে সে একদম চেপে চেয়ার নিয়ে চলে আশেপাশে, মানে বুঝতেছে ভয় পেতেছে, থরথর করে কাঁপতেছে। তো এইরকম ব্যাপার আর কি, আমার কেন জানি মনে হয় তারা ভয় পায়। ওখানে যারা কাহিনীগুলো শেয়ার করতে যায় হয়তো তাদের এক্সপিরিয়েন্সটা এতটাই কঠিন যে তারা ভয় পায়। যাই হোক, তপনের এই ঘটনাটা তপন শেয়ার করলো, তার বড় ভাইয়ের ঘটনা, এবং আমি সেটা আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। কেমন লেগেছে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ স্ট্রেঞ্জ লেগেছে, বিশেষ করে দায়ের ব্যাপারটা, যে একটা অতিপ্রাকৃত জিনিসের কাছে দা ছিল বা দাটা ছুটে আসছে, এবং এই দাটা সেই ব্যক্তির দা যেই ব্যক্তি আসলেই মারা গিয়েছিল, যার প্রতিহিংসার প্রভাব পড়েছিল বিকাশের উপর, যেটা শুনলাম। সুতরাং ব্যাপারটা বেশ অন্যরকম কিন্তু। আর আপনাদের কাছে ঘটনা থাকলে আমাদের কাছে পাঠাতে ভুলবেন না। আমাদের কাছে ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে odbhutule@gmail.com, which is odbhutore@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, যদি সেই মানুষটির কনসার্ন নিতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। তো সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দেবেন। অবশ্যই ঘটনা পাঠানোর সময় খেয়াল রাখবেন ঘটনাটা মানসম্মত কিনা। ঘটনা মানসম্মত না হলে কিন্তু আপনারা নিজেরাই সেটা শুনতে চান না, বা আপনারা সেটা সম্পর্কে কমপ্লেইন করেন, বলেন যে ঘটনাটা ভালো লাগে নাই। বা আমি নিজে যখন পড়ি, যেটা হয় যে ঘটনা যখন আসে তখন কিন্তু আমাদের যারা অ্যাডমিন আছে তারা ঘটনাটা পড়েন, তারপর যেটাকে মনোভূত মনে হয় তাদের কাছে মনে হয় যে এটা বেশ ভালো ঘটনা, তারা বলেন যে ভাইয়া দেখেন এটা, আমি সেই ঘটনাটা পড়ি, এবং পড়ার পর আমার কাছে যদি মনে হয় যে এটা ঘটনা শেয়ার করার মতো তখন আমি শেয়ার করে ফেলি। অতীতে আমি প্রথম ঘটনাগুলোকে সিলেক্ট করতাম, কিন্তু এখন অ্যাডমিনদের থ্রু যেতে হয়, বিকজ অনেক বেশি ঘটনা জমে গেছে, অনেক ঘটনা আসে, তো সুতরাং দেখা যাচ্ছে বেশ কঠিন হয়ে যায় এটা বাছাই করা। আর দেখা যাচ্ছে যে অনেক ঘটনা আসে মানহীন ঘটনা অথবা এমনই সিলি ঘটনা যেটাকে আসলে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। আই এম সরি টু সে, আমি বলতে আমার কাছে একটু অন্যরকম লাগে, বাট আমি আপনাদের কাউকেই আসলে মানে দুঃখিত করতে চাই না, কিন্তু সত্যি কথা বলতে কি, ঘটনার মান না থাকলে আপনারা নিজেরাই পছন্দ করবেন না, আপনারা নিজেরাই কমপ্লেন করবেন। এর জন্য আপনারা দেখবেন যে ঘটনাটা মানসম্মত কিনা, তারপর আপনারা শেয়ার করে ফেলবেন আমাদের কাছে, এবং সেটি আমরা শেয়ার করে ফেলব আপনাদের কাছে। আর যারা ঘটনা পাঠিয়েছেন, যাদেরকে আমি কোনো এখনো ফিডব্যাক দেই নাই, মনে রাখবেন যে আমি এখনো সেগুলো হয়তো আমাদের কাছে জমা আছে এবং দেখা হচ্ছে, সর্ট আউট করা হচ্ছে। যদি সেটা শেয়ারের যোগ্য হয় তো শেয়ার হয়ে যাবে, আর না শেয়ারের যোগ্য হলে আপনাদেরকে জানানো হবে যে এটাই সমস্যা আছে। তো এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। এবং যাবার আগে একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়েতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আর এস বাতেন সিরাজগঞ্জ থেকে। তো বাতেন তার নানা বাড়ির একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি বাতেনের পাঠানো ঘটনায়। এই ঘটনাটি 90-এর দশকে ঘটা এবং বাতেনের নানা বাড়িতে, এবং সঙ্গত কারণে বাতেন সেই গ্রামের নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, এটা উত্তরবঙ্গের কোন একটা জেলায়। তো গ্রামটি ছিল বেশ প্রাকৃতিক বৈচিত্র্যময় একটি গ্রাম। গ্রামের এক পাশ দিয়ে নদী বয়ে গেছে এবং সেই নদীর কোল ঘেঁষে হচ্ছে বিশাল প্রান্ত, সেখানে ফসলি জমি, মানুষের বেশ বড় ফসলি জমি এবং বিশাল বিশাল চক, এবং তার পাশে দেখা যেত যে এই জমির চক শেষ হলে পাশ দিয়ে মানুষের বাড়িঘর, গুচ্ছ গুচ্ছ বাড়িঘর, এবং সেই বাড়িঘরের আশপাশ দিয়ে বড় বড় গাছ। আবার গ্রামের এক পাশে সেখানে বড় বড় গাছেরই বাগান ছিল এবং বিশাল বিশাল মানে গাছগাছালি সেখানে, সেই জায়গা দিয়ে মানে দেখা যেত পুরো মানে বনের মতো মনে হতো, এত গাছ, মানে এরকম একটা পরিবেশ। যাই হোক, খুব সুন্দর একটা মানে গ্রাম সেটা, এবং সেখানে একজন লোক বাস করত, তার নাম ছিল আলম। আলম একজন যুবক এবং আলম পেশায় ছিল গুড় ব্যবসায়ী, মানে আলমের মানে বাপদাদারাও এই গুড়ের ব্যবসা করছে বাজারে। তো আলম সেরকম বাপদাদার ব্যবসায়ী সে কন্টিনিউ করত, তার বাবা বয়স হয়ে গেছিল আলমের, এবং আলম এই কারণে সে যখন আরো বড় হয়, ছোটকাল থেকে বাবা অল্প অল্প দোকানে নিত, একটু বড় হওয়ার পরে তাকে মোটামুটি পারমানেন্টলি নিয়ে যায় ওইখানে গুড় ব্যবসায়। আলম প্রথম দিকে একটু অস্বস্তি ফিল করত যেতে, কারণ দেখা যেত যে তার যে কৈশোর ছাড়া আসছে তখন সে বন্ধুদের সাথে খেলাধুলা করা ঘুরে বেড়ানো এগুলোতেই ব্যস্ত ছিল। তো যখন তাকে কাজে মোটামুটি ইনভলভ করে দিচ্ছে তার বাবা, তো সে মোটামুটি একটু মন বসত না আর কি, যেত সব সময় বাবার সাথে কিন্তু মন বসত না, মন পড়ে থাকতো বন্ধুদের ওইখানে। সে যখনই বাবার সাথে যেত ওই রাস্তা ধরে যেত, সে তাকিয়ে থাকতো ফসলের মাঠের ওই পাশে, সে দেখতো ছেলেপেলেরা ওইখানে বল খেলতেছে অথবা ওখানে ডান্ডাগুটি খেলতেছে, এগুলো তার চোখে পড়ে থাকতো সারাক্ষণ। তো যাই হোক, তারপর আলম আস্তে আস্তে মন বসিয়ে নিল, মানে মন আস্তে আস্তে বসে গেল এবং ব্যবসায় মনোযোগ দিল। তো তার বাবার সাথে যাওয়া আসা করতে করতে এক সময় তার বাবা কিন্তু যাওয়া আসা ছেড়ে দিল দোকানে, আলমকেই দায়িত্ব দিয়ে দিয়েছিল আলম যাতে ব্যবসায় যায় এবং আসে। তা আলমও তার ব্যবসা যখন ভালো হওয়া শুরু করলো, যখন তার ইনকামের একটা অংশ তার বাপ তাকে দেওয়া শুরু করলো, সে নিয়ে নিত, তার বাবা তাকে বলতো যে এটা তোর, তো সে তখন এটা মানে বেশ আনন্দ পেয়ে গেল এবং ব্যবসায় মনোযোগ বাড়াই দিল সে। এবং দেখা যেত যে সে মানে যতক্ষণ পারত তার দোকান খোলা রাখত গভীর রাত পর্যন্ত। তা আলম এইভাবেই মানে কাজ করে যেত এবং বাজারে তার একটা পরিচিতি হয়ে গেছিল অন্যান্য মানুষের সাথে আলাপ আলোচনা করতে, এবং সে দেখা যেত ওয়ান অব দ্য লাস্ট পার্সন যে দোকান বন্ধ করত। তো একদিনকার ঘটনা, আলম আসতেছে ওই রাস্তা ধরে, তখন গভীর রাত হয়ে গেছে এবং শীত তখন আসি আসি করে, মানে কুয়াশা ছেয়ে যায় তখন ওই সময়, খোলা প্রান্তর গুলাতে আরো বেশি কুয়াশা ছেয়ে যায় গ্রামে। তো সে যখন ওই রাস্তা দিয়ে আসতেছে, সে দেখে দূরে মানে যেখানে যেই প্রান্তের এক সাইডে নদীর একটা সাইডে যেখানে গাছপালাগুলো ছেয়ে গেছে, ওই জায়গায় সে দেখে যে একটা নীল রঙের আলো এরকম মানে ছোটাছুটি করতেছে, মানে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মানে নীল আলোটা এদিকে যায় আবার ওদিকে চলে আসে, দূর থেকে দেখতেছে সে অনেক দূর। আলম অনেকক্ষণ ওই নীল আলো দেখতে 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 সে বাসায় চলে আসে, এসে তার মতো সে তার রাতের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুমায় যায়। তো সে এরপর দিন যায় দোকানে, তো দোকান থেকে আসার পথে আজকে খেয়াল করার চেষ্টা করে আজকে আর নীল আলো দেখে না। তো এরকম কয়েকদিন পর আবার সে দেখে ওরকম একটা নীল আলো ওখানে ছোটাছুটি করতেছে। তো সে খুব কিউরিয়াস হয়ে যায়, চিন্তা করে এটার একটা খবর তো নিতে হবে। তো বাসায় এসে কাউকে জিজ্ঞেস করার মতো কিছু পায় না। পরদিন সে দোকানে যায়, ওখানে জিজ্ঞেস করে, তাদের ওখানে আরেক মুরব্বী ব্যবসায়ী আছে পানওয়ালা, এবং সেই পানের ব্যবসা করে, তাকে জিজ্ঞেস করলো যে চাচা আমি এরকম মাঠের কাছে দেখি ওই দূরে নীল আলো দৌড়াদৌড়ি করে, চাচা মানে সাথে সাথে দেখা যাচ্ছে চাচা দোয়া পড়ে এরকম মানে ইটি হয়ে গেছে, কেয়ারফুল হয়ে গেছে। বলে বাবা ওদিকে কোন টাকা বানা, রাত্রেবেলা তুমি এমনি দেরি করে যাও, তোমার এই দেশে দেরি করে যাওয়াটাও ঠিক না, তুমি সময় মতো দোকান বন্ধ করে দিবে, এই রাত্রে তোমার এখানে কে গুড় কিনতে আসবে রাত্রেবেলা, তুমি দোকান বন্ধ করে দিবে, বন্ধ করে আগে আগে চলে যাবা, ওই দু একজন যখন যায় তখন চলে যাবা, এই ঠিক না, তোমার বাপ তো এত রাত পর্যন্ত দোকান খোলা রাখতো না। আলম বলে যে চাচা ওই দোকান খোলা রাখার ব্যাপার বাদ দেন, আপনি আমার বলেন না ওই জায়গায় কি এরকম মানে নীল আলো কি এমনি মানে মানে কি দেখা যায় ওখানে, কি জিনিসটা কি আমার খুব ই লাগছে, অবাক লাগছে। তো চাচা বলে আর ওই জায়গা ভালো না, ওই জায়গায় যে পুরানো জমিদার বাড়ি ওইখানে ওখানে ভাঙ্গা ভগ্ন দশা, ওইখানে খারাপ জায়গা, ওইখান দিয়ে কেউ চলাফেরাও করানো দিকে যায় না, ওই অনেক মানুষ উল্টাপাল্টা জিনিস দেখে, ওখানে জিনভূত আছে ওদিকে যায় না, খবরদার রাত্রেবেলা একটু আর্লি আর্লি দোকান বন্ধ করে চলে যাবা মানুষের সাথে। তা আলম একটু মানে থতমত খায় যখন বলে জিনভূত আছে, তখন তার কাছে একটু ই লাগে, না গ্রামে এই কথাগুলো প্রচলিত, জিনভূতের ভয় মানুষ পায়। আলম নিজেও অনেক শুনছে তাদের ওইখানে ওই জায়গায় তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছে অনেকে বলতো যে পেটনি বসে থাকে। আলম তার বন্ধুদের সাথে ওদিক দিয়ে অনেক গেছে, যাওয়া আসা করছে, এবং ওখানে পুরনো আম গাছ আছে যেখান থেকে মানুষ ভয়ে আম গাছের ওখানে যেত না সন্ধ্যায়। তা আলম কিন্তু তার বন্ধুদের নিয়ে সাহস করে ওখানে যে আম পেড়েও খাইছে, তো সে এগুলো ভয় পায় না। দেখা যেত যে যখন মানে ঝড়ের সিজন আসতো বৈশাখ মাস, তখন সে বন্ধুদের নিয়ে আমের ওখানে যাইতো, আম নিয়ে আসতো। তো সে যখন শুনছে জিনভূত, তখন একটু অস্বস্তি ফিল করছে, কারণ অনেক দূরে এবং একা একা আসে তো রাস্তা দিয়ে। তো সে চিন্তা করলো যে ধুত এগুলা চাচা কি বলে আজ এটা কথা, এখানে জমিদার বাড়ি আছে, জমিদার বাড়িটা দেখা দরকার, আমার ওইটা দেখা হইল না, সে শুনছিল ওখানে একটা জমিদার বাড়ি আছে। যাই হোক, এরপরে ফলোয়িং ডেতে আলম আসতেছে ওখান দিয়ে এবং সে তাকায় আছে কিন চোখে, মানে খুব তীক্ষ্ণ চোখে তাকায় আছে ওই জায়গা দিয়ে কিছু দেখা যায় কিনা। তো সে এইবার একটা অবাক জিনিস দেখল যে যত দূরে আগে দেখত নীল আলো ছোটাছুটি করে, তার থেকে আরো কাছে, মানে এইবার তার কাছে মনে হতো সেটা আগুনের কুণ্ডলি এরকম যাচ্ছে, দৌড়ায় এই পাশে চলে যাচ্ছে, এবং আগুন যে দাউ দাউ করে জ্বলে এটাও এরকম জ্বলতেছে, এরকম এরকম করে জ্বলে, আবার দৌড়ায় দৌড়ায় এদিকে চলে যায় এরকম লাগতেছে। তাহলে একটু ভয় লাগছে থতমত করে, ওই মুরব্বীর কথা শুনছে। তো তারপরও তার মনে কেন যেন কিউরিয়াসিটি হয়েছে এবং আরো কাছে দেখছে যে সে তো সে একেবারে রাস্তা কর্নারে যেয়ে দেখতেছে। তো তখন খেতে কিন্তু ফসল নাই, ফসল কেটে উঠায় নিয়েছে ওখান থেকে। তো যেহেতু ফসল উঠায় নিয়েছে ওই জায়গায় কুয়াশা ছেয়ে আছে বেশ অনেক দূর পর্যন্ত, কোমর এক কোমর কুয়াশা হবে। আলম অনেকক্ষণ তাকায় তাকায় দেখার চেষ্টা করতেছে যে আগুনটা কিন্তু দৌড়ায় চলে গেল ইসের পিছনে ভিতরে ঝোপঝাড়ের ভিতর দিয়ে। সে অনেকক্ষণ তাকায় দেখতেছে, তারপর দূরে আবার দেখতেছে অ্যাজ ইউজুয়াল আগের মতো দূরে ওই নীল আলো, নীল রঙের আগুন, এবং একটু আগে যে দাউদাউ করে চলতে দেখছে ওটা কিন্তু নীলই। সে দেখতেছে নীল আলো ছুটতেছে ওখান থেকে। তা আলমের কিউরিয়াসিটি হলো, আর আলম ও নর্মালি সাথে করে হাতে করে জিনিসপত্র দুই একটা থাকে, আজকে তেমন কিছুই নাই। তার কোমরের মধ্যে শুধু সে একটা কোচার মধ্যে কিছু টাকা ছিল, ওই যে ব্যবসার টাকা, এগুলোকে বেঁধে নিছে সে, তার উপর দিয়ে সে তার শার্ট টেনে দিছে। চিন্তা করলো যে আমি আজকে নামি, নামে হেঁটে ওদিকে যাই। আবার চিন্তা করলো এটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে নাকি কে জানে। তার সাথে আবার ওই তার টর্চ লাইট আছে তার গ্রামের পথ চলার জন্য রাতের বেলা, তো সে টর্চ লাইটটা ওই যে কোমরের কোথার সাথে লাগায় রাখছে। তো সে আস্তেই করে নামলো, টর্চ লাইটের কোনো প্রয়োজন নাই কারণ এই রাতের বেলা চাঁদ উঠছে, চাঁদের আলো মোটামুটি ভালোই পড়ছে, বেশ এই পুরা জমিন দেখা যাচ্ছে এখানে। কুয়াশার উপর যখন চাঁদের আলো পড়ে কুয়াশাটা কেমন রিফ্লেক্ট করতেছে এরকম। তো চিন্তা করতেছে এটা বুদ্ধিমানের কাজ কিনা। তারপরও তার কিউরিয়াসিটির কাছে এই জিনিসটা বাধা পড়লো। তা আলো আস্তে করে নেমে গেল সেই মাঠে, নেমে হাঁটতেছে এবং সে হঠাৎ করে দেখে যে আলো নাই। আবার অনেকক্ষণ পর দেখে আলো এরকম নীল আলো দৌড়াচ্ছে দূরে। তো সে অনেক দূর হেঁটে আসছে এবং তার কাছে মনে হচ্ছে সে আলোর কাছাকাছি চলে আসতেছে, মানে আলোটাকে আরো কাছাকাছি দেখা যাচ্ছে। এবং মোটামুটি সে একটা টাইম পিরিয়ড বুঝে ফেলছে যে আলোটা এতক্ষণ পরে জ্বলতেছে, এদিকে আসতেছে ওদিকে আসতেছে। তো আলম তখন চিন্তা করতেছে এর কোনো ব্যাখ্যা আছে এই আলোর, এইটা আসলে গ্রামের মানুষ হুদাই ভয় পায়, এই চাচাও আমার ভয় দেখালে হুদাই, নিশ্চয় আলোর কোনো ব্যাখ্যা আছে ঘটনা কি। তো সে এরকম দৌড়ে দৌড়েছে, একসময় সে আলোটাকে বেশ বড় আকৃতির দেখছে কাঁচায় যখন আসছে, তার কাছে মনে হচ্ছে এক মানুষ সমান এরকম দৌড়াচ্ছে এদিক ওদিক। তো সে বেশ কাছাকাছি চলে আসলো সে আলোর উৎস, তখন সে দেখলো না আর আলো দেখা যাচ্ছে না। সে যখন একদম কাছাকাছি চলে আসছে ওই গাছগাছালি, তখন আর আলো দেখা যাচ্ছে না, এই চাঁদের আলো পড়ছে ফসলের মাঠে, আর এই বড় বড় গাছের ছায়া দিয়ে অনেক দূর ছেয়ে ফেলছে মাঠের, মানে ওই যে ফসলের জায়গাটা ওইখানে। এবং সে অবাক হয়ে খেয়াল করলো যে এই কাছাকাছি জায়গায় কেউ চাষ করে নেই, বড় বড় মানে ঘাস হয়ে গেছে, মানে মানুষ ফসল লাগায় যে কেটে ফেলে সেটা আর এইখানে কেউ করে নাই, যে জায়গাটা লাস্টের দিকে বড় বড় ঘাস হয়ে গেছে। তো সে তার ফ্ল্যাশ লাইটটা বের করলো, বের করে সে আলো মারল দিকে, আলো মেরে দেখতেছে জায়গাটা এরকম মানে পুরো ঘাস টাস হয়ে এদিক দিয়ে উঠে গেছে, একটা মাটির পথ আছে পায়ে চলে যাওয়া যায় কিন্তু সেটা ব্যবহৃত হয় না, সে বুঝতে পারছে। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে ভাবলো যে আমি পেছন ফিরে চলে যাই, একবার আলম ভাবলো যে পেছন ফিরে চলে যাই। পরে হঠাৎ তার কি মনে হলো সে উঠে হাঁটা দিল ওদিকে, কারণ তার ওই আলোর জিনিসটা মাথায় আসছে। তো কিছু দূর হেঁটে গেছে যে দেখে যে এইখানে গাছগাছালি দিয়ে এরকম ছেয়ে গেছে পথটা, এমন ভাবে গেছে যে দুই পাশে শুধু গাছগাছালি, একদম পুরো গাছগাছালি ঘনঝোপ, মানে এখানে আসে না মানুষ সহজে, বা মানুষ হয়তো অনেকদিন আসেই না। সে তখন চিন্তা করলো যে না আমি ফিরে যাবো, থাক ওখানে আর ঢুকবো না, কি আলো দেখে। এইটা যখন ভাবছে তখনই তার থেকে বেশ খানিকটা দূরে সে দেখতেছে বেশ বড় নীল আলোর একটা কুণ্ডুলির মতো চলে গেল একদম পুরা ওই পাশ থেকে, মানে তার ঝোপঝাড়ের ফাঁক দিয়ে এসে ফাঁক পোকর দিয়ে দেখছে আলোটা, এবং একটা শস শস করে আওয়াজ হচ্ছে একদম গাছগাছালির মধ্যে দিয়ে। সে চিন্তা করলো আরে এটা কি, অবাক বিস্ময়ে সে তাকায় আছে। আর নীল আলোটা এত বড় যেটা যদি আগুন হইতো সে কিন্তু বেশ উত্তাপ ছড়াইতো, আর গাছগাছালির মধ্যে দিয়ে আগুন কিভাবে যায়, যদিও সে ওই আলোটার আগুনের মতোই লাগতেছে, আগুন যেমন লিকলিকে উঠে সেরকম অনেকটা। তো খুব মানে একটু অস্বস্তি ফিল করা শুরু করলো আলম, ভাবলো যে ভয়ঙ্কর কিছু হইতে পারে, ভূত টুত হইতেই পারে। এটা চিন্তা করে সে টুকিটাকি ধোয়া জানত সেটা পড়ে নিজে ফু দিল, দিয়ে চিন্তা করলো যে আমি যাবো সামনে দেখি কি অবস্থা, এই আলো এখান থেকে চলে কি। তার মধ্যে একটা মানে মানে একটা কি বলে একটা কিউরিয়াসিটি বেশ ভালো মতো ঢুকছে। তো সে ফ্ল্যাশ লাইটের আলো মেরে আর একটু সামনে গেছে। তো সামনে যাওয়ার পর আর আলো দেখতেছে না, অন্ধকার, এই টর্চ লাইটের আলো যেখানে মারে সেখানেই। একটু পরে সে মাটিতে কোপানোর সাউন্ড শুনল, যে মাটি কোপায় যে কোদাল দিয়ে কিছু দিয়ে মানুষ, সে কোদালের সাউন্ড মনে হচ্ছে থপ থপ করে মাটির মধ্যে কোদাল মারতেছে কেউ, কিছু কাটতেছে এখানে। তো সে চিন্তা করলো মাটি কাটার সাউন্ড যেহেতু পাইছে এখানে মানুষ আছে, এই ঘটনা কি ব্যাপার কি দেখতে হবে। তার সে আরো হেঁটে গেছে এবং তার কিন্তু ওই যে ঝোপঝাড় জঙ্গল তার ওই পাশে কিন্তু নদী বাঁকায় গেছে ওদিকে, এবং সেখানে কিন্তু ওই নদীর এই পাশ থেকে কিন্তু পুরানো সেই জমিদার বাড়িটা ওইখানে আছে। তো সে হাঁটতে 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 ওই আরো কাছে যাচ্ছে শব্দের উৎসের কাছে, এবং দেখে যায় মানে মোটামুটি একটা পুরনো পায়ে চলা পথ হেঁটে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে। তো এক জায়গায় এসে সে দাঁড়াইলো, দাঁড়ায় দেখতেছে সামনে বেশ খোলা জায়গা, সেখানে সে দূরে শব্দ পাচ্ছে, বেশ খানিকটা দূরে মনে হয় কেউ মাটি কুড়তেছে এরকম শব্দ। সে আরো কাছে চলে আসলো, এসে সে দেখতেছে একটা অবয়ব, সে ওই মাটি কোদাল দিয়ে খুঁড়ে আবার বেলচা দিয়ে সরাইতেছে এরকম একটা মানুষ, মানুষের অবয়ব, বুঝতে পারছে সে। তো সে ভাবলো যে আমি টর্চ লাইট মারি, একবারে সরাসরি গায়ে মারবো না আশেপাশে মারবো, চিন্তা করে আলো মানে সে কথাও বলবে এরকম ভাব, সে টর্চ লাইটটা বের করে সুইচ টিপলো। সুইচ টিপার পর সে একদম হতবাক হয়ে গেল যে তার টর্চ লাইট জ্বলতেছে না, মানে টর্চ লাইটে কোনো আলো জ্বলে না। তো বেশ অস্বস্তিতে পড়ে গেল, সে কয়েকবার এরকম টিপলো, দেখলো যে না আলো বেরিতেছে না। তো খুব অবাক হয়ে গেল যে টর্চ লাইটে কিন্তু ভালো আলো ছিল, একটু আগে পর্যন্ত একদম সতেজ, মানে ব্যাটারি পুরো স্ট্রং বোঝা যায়। তো সে আর কোনো চিন্তা না করে সে আর একটু সামনে যেয়ে হাঁক দিল, এই কে আপনি, এখানে কি করেন, মাটি খুঁড়েন কেন? তো লোকটা ওখান থেকে উত্তর দিতেছে, জানো তার জন্য এক্সপেক্ট করতেছে, আসেন আসেন এদিকে আসেন, কথা আছে আপনার সাথে, আসেন আসেন এদিকে আসেন, কথা আছেন। তা আলম অবাক হয়ে গেল, আরে আমার চেনেন নাকি আপনি? হ্যাঁ আপনি আলম না? তো সে আরো থতমত খেয়ে গেছে, আলম আরো থতমত খেয়ে গেছে, বলে যে হ্যাঁ আমি আলম, আপনি আমার নাম জানেন কেমনে, আসেন আসেন আপনি এদিকে আসেন, বলতেছে। তো সে যখন কাছে গেছে দেখতেছে একটা লোক, মানে চাঁদের আলো এখানে হালকা ভাবে পড়ছে, এর মধ্যে পুরো ওই জায়গাটা কিন্তু আলোকিত না, মানে আলো আর আধারি, একপাশে চাঁদের আলো পড়ছে আর ওইখানে গাছের ছায়াতে ওই আলোটাকে ভাগ করে দিছে, মনে হচ্ছে আলো আধারি। ওইখানে ওই জায়গায় দাঁড়ায় লোকটা খুঁড়তেছে মাটিটা, একটা লোক দেখে মনে হচ্ছে ডার্ক স্কিন লোকটা, বুঝতে পারছে সে চুলগুলো ছোট ছোট করে মানে কাটা, সে মাটি খুঁড়ে উঠাচ্ছে ওখান থেকে, ফুটায় মানে বেশ খুঁড়ে একটা বেশ গর্তের মতো করে ফেলছে, একটা গোল গর্তের মতো। তো লোকটা ফিরল আলমের দিকে, আলম লোকটার চেহারাও দেখতে পাচ্ছে না, চেহারা ওই ব্যক্তি বোঝার কোনো উপায় নাই, কারণ এই অন্ধকারের মধ্যে তার চেহারা কিছু বোঝা যাচ্ছে না। তো লোকটা তাকে বলল যে আমার নাম বুরহান, এদিকে আসেন, এখানে আপনার সাথে কাজ আছে। তো আলম বললো আমার সাথে কি কাজ, আর আপনি আমারে চিনেন কেমনি, আসতে বলতেছেন, আসেন না রে ভাই, আপনার তো ডাকা হয়েছে এখানে। কে ডাকছে? আপনাকে ডাকছে, আসেন আসেন আমাদের সাহেব ডাকছে, এদিকে আসেন। তো আলম একটু অস্বস্তিতে পড়ে গেল, আপনার সাহেব আমাকে ডাকছে মানে আমি বলি আপনার ডাকেই তো আনছে এখানে, আসেন না। তা আসলো আলম, বলে যে এই যে দেখেন, বলে বলে এই নিচে দেখেন নিচে। তা আলম নিচে তাকায় দেখতেছে যে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে তার মনে হলো একটু চকচক করতেছে জায়গাটা, মানে কালো মাটির মধ্যে, মাটিটা তো কালো মনে হচ্ছে অন্ধকারে, এর মধ্যে মনে হচ্ছে কিছু একটা সাদা। তো লোকটা বলতেছে নিচে একটা পিঁপে আছে, তুলেন তুলেন পিঁপেটা। পিপে মানে বলে তুলেন না আপনি পিপে আছে। আলমও কেন জানি খুব কিউরিয়াসিটিতে হাত দিল নিচে, তার হাতে একটা শক্ত কিছু ঠেকল, সে টেনে তুলে আনলো এখান থেকে। তো তুলে উপরে ওঠার পর দেখতেছে সে তার মানে হাতের মধ্যে ফিল হচ্ছে এটা কোনো মেটাল বা কোন একটা মানে মানে কোন ধাতু দিয়ে তৈরি কোনো পাত্র, কেমন জানি পান পাত্র যেরকম হয়, যেমন কোনো কিছু ঢেলে জক টক টাইপের কিছু একটা এরকম। তো সে জিজ্ঞেস করছে এটা কি, বলে এটা একটা পিপে। ওই লোক বলতেছে এটা একটা পিপে। তো পিপে মানে অ্যাকচুয়ালি যেটা থেকে কোন যে সেই পান পাত্র টাইপের কিছু, এটাকে ওরা পিপে মানে আঞ্চলিক ভাষায় বলতেছে পিপে। তো সে বলতেছে এই আমি কি করবো, আলম বলতেছে এই আমি কি করবো, এটা আপনি নিয়ে যান, আর এটা নিয়ে এটা মুখটা খুলে দিবেন, মুখটা খুলে আস্তেই করে নদীতে ফেলে দিবেন। তো বলছে আমি কেন ফেলবো, আপনি আমাকে কেন বলতেছেন এটা করতে, কে বলে আমার সাহেব আপনাকে বলছে। বলে লোকটা হাতটা এরকম মেললো আলমের দিকে, হাতের মধ্যে লোকটার যে হাত মেলছে হাতের মধ্যে কিছু একটা চকচক করতেছে বোঝা যাচ্ছে, এই অন্ধকারের মধ্যে চকচক করতেছে মানে অন্যরকম লাইট কালার। তাহলে বলতে কি, বলে এটা যে খুলে ফেলে দিবেন পানিতে, এর জন্য আপনাকে উপহার দেওয়া হয়েছে, এ যথেষ্ট উপহার, অনেক বড় উপহার, আপনি দেখেন নেন। তাহলে একটু অস্বস্তি ফিল করলো, করে লোকটার হাতের ওখানে টাচ করে সে জিনিসটা নিল, দেখলো গোল চাকি এরকম, এবং লোকটার হাতে যে সে স্পর্শ করছে লোকটার হাত অসম্ভব রকম ঠান্ডা বরফের মতো। তো সে মানে জিনিসটা নিয়ে একটু চমকায় উঠছে, তো নিয়ে সে হাতের মধ্যে নিছে, নিয়ে বুঝতেছে কিছু একটা মেটাল তার এখানে, এবং যখন মানে সে একটু চমকায় উঠছে লোকটা কেমন যেন একটা হাসি দিল তার সামনে ভেতর থেকে, কেমন জানি হ এরকম। এবং সে অবাক হয়ে গেল যে সে লোকটার চেহারার দিকে তাকায় লোকটার চোখ দুটো জল জল করতেছে, মানে চোখ দুটো মনে হচ্ছে যেমন কুকুর বিড়ালের চোখ যেরকম জলে সেরকম জল জল করতেছে। লোকটা বলল, তখন আলম ভয় পেয়ে গেছে, আলম বলতেছে এই জিনিস আমি কি করবো, এটা নিয়ে আমি কোথায় ফেলবো, এত কথা বলেন কেন, আপনাকে বলছে এটা খুলে ফেলে দিবেন পানিতে, নদীর পানিতে ফেলবেন, অন্য কোথাও নদীর পানিতে ফেলবেন, ফেলে হাটে চলে যাবেন ওখান থেকে, আর এত কথা বলেন, আপনাকে তো উপহার দেওয়া হয়েছে, উপহারও আপনি নিয়েছেন, এখন যান সোজা চলে যান। তো বলার পরে একটু মানে ভয় পেয়ে গেল আলম, আলমের মনের মধ্যে একটু ভয় লেগে গেল। তা আলম মানে জিনিসটাকে নিয়ে হাতে আস্তে করে ঘুরে গেল, ঘুরে আর কোনো কথা না বলে সে হাঁটা ধরল। তো হাঁটতেছে তার কাছে মনে হলো পেছনে সে সর সর শব্দ পেল, ওই যে একটু আগে আলো সরে গেছিল যেরকম সে শব্দ পাইছিল। পিছে তাকায় সে দেখল মানে মানে ম্যাটার অফ এ গ্লেন্স, এক সেকেন্ডের জন্য সে দেখল যে ওই যে লোকটা দাঁড়ায় গেল, লোকটা শ্যাত করে একটা ঝোপের পেছনে ঢুকে গেল এবং ঢোকার সময় লোকটাই একটা নীল আলোর কুণ্ডুলিতে পরিণত হইল, ঢুকে গেল একটা ঝোপের মধ্যে। মানে লোকটা হঠাৎ করে একটা আলো এনার্জি, মানে আলো এনার্জি যেমন এনার্জিতে যেমন রূপান্তরিত হয় সেরকম নীল আলোতে রূপান্তরিত ঝোপের পেছনে ঢুকে গেল। আলম প্রচন্ড রকমের ভয় পেয়ে দ্রুত হেঁটে বেরোইতেছে ওখান থেকে, এবং তার মনের মধ্যে ওই লোকটার এই হালকা যে হাসি সেটা তার মাথার মধ্যে ঘুরতেছে এবং চোখটা যে জ্বলে উঠছিল। সে তাড়াতাড়ি হাঁটতে 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 বেরোয় গেল ওইখান থেকে, বেরোয় যাচ্ছে তাকে বলছে নদীতে ফেলতে, অন্য কোথাও না। তাকায় দেখতেছে যে তার থেকে খুব কাছে হলো নদী। তা আলম তখন চিন্তা করতেছে যে আরে এই লোক আমারে কেন ফেলতে বলছে, সে নিজে কেন ফেললো না এই জিনিস ওখানে, সে বলছে মুখটা খুলে নদীতে ফেলতে। তো যাই হোক, সে এগুলো চিন্তা করতে করতে সে তখন বেরোয় হাঁটা দিল নদীর কাছে, এবং নদীর কাছাকাছি এসে তখন চাঁদটা ঢেকে গেছে একখণ্ড মেঘে, বেশ অন্ধকার। তো সে ওই হাতের ইটা বের করছে, মানে যে তার হাতে গোল, সে কিন্তু আর এখন চেক করে নাই কি। তো তখন এই যে চাঁদ ঢেকে গেছে মেঘে একখণ্ড বেশ অন্ধকার, এই আলোতেই হাতের যে গোল চাকরিটা দিছে তাকে সেটা সে দেখতেছে, চকচক করতেছে মানে চিলিক মেরে উঠতেছে অল্প আলোতে। সে বুঝতে পারলো যে এটা কোন স্বর্ণের খণ্ড বা স্বর্ণের কোন মোহর তার হাতে, এবং এরকম দুইটা, একটা না কিন্তু দুইটা, দুইটা একসাথে। তো সে খুব মানে অস্বস্তিতে পড়ে গেল, সে মোহরগুলো হাতে নিল, নিয়ে সে সাথে সাথে ওই ইসের নদীর কাছাকাছি চলে গেল। এখন নদীর কাছে এসে যখন দাঁড়াইছে তখন তাকে শিয়াল ডাকতেছে এক নাগাড়ে, মানে একেবারে মানে এক কাতারে, মানে শিয়াল একটার পর একটা শিয়াল ডাকে যেরকম। তার বুকের মধ্যে ভয় লেগে গেল এবং মনে হলো, তাকায় দেখতেছে গাছের পাতাগুলো একদম সসর সসর করছে, কোনো মানুষজন নাই, নদীর প্রাণী মনে হচ্ছে ফুলে ফুলে উঠতেছে এরকম। হাতের মধ্যে তার পিপে ধরা আর এক হাতে ওই সেই দুইটা যে মুদ্রা দিছে তাকে কিরকম, মোটামুটি বেশ বড় চাকরি কিন্তু, স্বর্ণের চাকা এরকম বড় বড় দুইটা মুদ্রা। তো সে মানে চিন্তা করলো এখন আমি কিভাবে কি করবো। তা আস্তে করে সে তার এই লুঙ্গির এখানে যে কাঁচা আছে যেখানে মধ্যে সে টাকা পয়সা রাখছে সেটা খুলে সেখানে সে ওই যে দুইটা মুদ্রা ঢুকাইলো, ঢুকায় পেঁচাইলো, পেঁচায় সে ওই হাতের পিপেটার মাথাটা দেখলো, মাথাটা হাত দিয়ে ধরলো, দেখলো যে এটা একটা পান পাত্র মানে জগ যে রকম কাইন্ড অফ সেরকম সামনে নল আছে, কিন্তু মাথাটা একটা চোখা মাথা দিয়ে বন্ধ করা, সেটা মাথাটা গোল এরকম। তো বেশ সুন্দর, সে মানে ওই ইসের মধ্যে যে দেখতেছে বেশ সুন্দর, মানে ঝকঝক করতেছে, ওই যে তার মুদ্রা যেরকম চমকাইছে এইটাও চমকাচ্ছে। তো সে চিন্তা করলো এটাও কি স্বর্ণের, তো এইটা আমার পানিতে কেন ফেলতে বলছে। তো সে কি চিন্তা করে সে মাথাটা নিয়ে মোছানো শুরু করলো, মাথাটা মোছড়াইতে যেয়ে সে বুঝতেছে মাথাটা খোলা খুব কঠিন। তো খুব জোরে সে মাটির সাথে বাড়ি দিল, এটা মাটির পাড়ের সাথে জোরে বাড়ি দিল মাথাটা। বাড়ি দেওয়ার পরে মনে হলো যে একটু লুজ এসে সে টান দিয়ে খুলে ফেললো মুখটা, পক করে একটা শব্দ হইল, এটা খোলার সময় একটা শব্দ হয়েছে, খুলছে। এখন তার কাজ হচ্ছে এটা ফেলে দেওয়া পানিতে। আলমের মাথায় কেন জানি চিন্তা আসলো যে না, এটা ফেলি না, এটা নিয়ে যাই সাথে, কি আছে, যেহেতু মুখ খুলতে বসে মুখ খুলছে, ফেলে দি, ফেলে দেওয়ার কি আছে, নিয়ে যাই। সে চিন্তা করে সে করলো কি, ওই ইটা নিয়ে হাঁটা দিল একদম রাস্তার দিকে, মাঠ পার হয়ে। তো যখন সে মাঠের দিকে হাঁটতেছে তার কাছে মনে হচ্ছে চারিপাশে মনে হচ্ছে একটা আলোড়ন শুরু হয়ে গেছে গাছগাছালির মধ্যে, মানে ঝরঝর ঝরঝর করে তার চারপাশ থেকে মনে হচ্ছে কেউ সরতেছে এখানে গাছপালার ভেতর দিয়ে। সে ওইসব কেয়ার না করে সে হাঁটা ধরল, হাঁটতে হাঁটতে সে চলে আসছে তার রাস্তার মধ্যে। তো রাস্তায় যখন আসছে মনে হচ্ছে রাস্তাটা কুয়াশায় ঢেকে গেছে, সে কিন্তু নদীর থেকে বেশ দূরে এখন, কারণ পুরো ফসলের মাঠটা যে আবার হেঁটে পার হয়ে আসছে, নদী কিন্তু ওই পারে। তো সে ওখানে ইসের মধ্যে দাঁড়াইছে, রাস্তায় হেঁটে দাঁড়াইছে, দেখছে রাস্তার মধ্যে কুয়াশা ছেয়ে গেছে, এক কোমর যেই কুয়াশাটা ছিল নিচের ফসলের মাঠে সেটা রাস্তার মধ্যে ছেয়ে গেছে। তো সে হাঁটা ধরল বাড়ির পথে, সামনে হাঁটতেছে হঠাৎ করে সে সামনে দেখলো দুইটা চোখ জ্বলে উঠছে। তো খেয়াল করে সে দেখতেছে মনে হচ্ছে যে কি এটা, ভালো মতো খেয়াল করে দেখলো কুকুর, কালো রঙের কুকুর দাঁড়ায় আছে তার পথের সামনে, কালো কুচকুচে একটা কুকুর। তো সে মানে সে কুকুর আবার গড়গড় করতেছে, গড়গড় করতেছে। তো সে চিন্তা করতেছে যে এই কুকুরটা মানে আমার কামড় দিবে বা কিছু, এরকম ভয় পাচ্ছে। তো হঠাৎ করে মনে হলো তার আশপাশ থেকে কেউ সে ভারী কণ্ঠে বলল যে তুই তো বেইমানি করতেছিস, তুই ফেলে দে, তোকে না বলছি এটা ফেলে দিতে। তো সে আর কোনো কথা শুনলো না, সে হাঁটা দিল এবং সে ওই যে মনে মনে তার ভিতরে ই আছে যে এটা কি, এটা কেন ফেলে দিব আমি, আর এটা দেখে তো অনেক অন্যরকম লাগতেছে। তো হেরে যাচ্ছে, চাঁদ কিন্তু আর বেরিতেছে না মেঘের আড়াল থেকে, এবং সে কুকুরটা গড়গড় করতেছে কিন্তু তার কাছে আসতেছে না, মানে তাকে যে সে কামড়া দিয়ে ধরবে বা কিছু। তা আলম মোটামুটি একটা জিনিস বুঝছে যে তার হাতে যেহেতু এই জিনিসটা আছে, মানে মানে এই পিপেটা আছে তার হাতে, এই জন্য তাকে কুকুরটা ধরতে পারতেছে না। তার মাথার মধ্যে একটা ধারণা ঢুকে গেছে, এই কুকুরটা খারাপ জিনিস, ওই লোকটাও খারাপ জিনিস, তাদের সাথে এই জিনিসটার কোন একটা সম্পর্ক আছে। সে চিন্তা করছে যে সে এটা নিয়ে পরে গবেষণা করবে, এইটা তাদের ওইখানে ওঝা আছে গ্রামে তার সাথে আলাপ করবে, এটা কিসের, এই চিন্তা করতেছে সে যে এটা নিয়ে আমি জিজ্ঞেস করবো কি এবং বা এটার মধ্যে কি ঘটনা কি। তার মাথার মধ্যে আছে এটা, আর এটা অনেক দামি জিনিস, এটা এইভাবে কেন দিব, আর এই পিপের জন্য আমার ওরা ধরতেছে না ওই জিনিসটা, নাহলে কুকুর আমার কামড় দিয়ে ধরত। তো এই চিন্তা করতে করতে সে কি করলো, হাঁটতে বাসায় চলে গেল। বাসায় যে সে একেবারে সুন্দর করে ওই তার মতো জিনিসটা রাখলো, রেখে সে খাটের নিচে সে চুপচাপ শুয়ে পড়লো, আর তখন সে খাওয়া দাওয়ারও চিন্তা করেনি, কিছু করে নাই। তা আলমের বাসার মানুষও ঘুমায় গেছিল, বাবা মা অনেক রাত হয়ে গেছে, তো তারাও হয়তো ই করে নাই, ঘুমায় গেছে। তা আলমও রাতের বেলা যে ওইটা রেখে তার বিছানার নিচে রেখে সে ঘুমায় পড়ছে, আর তার ওই যে টাকা পয়সার যে পোটলা ছিল, ওই যে লুঙ্গির কোচর ওইটার মধ্যে রাখছে সেই মোহরগুলা রেখে সে ঘুমাইছে। তো গভীর ঘুম আলম তখন, এর মধ্যে সে স্বপ্নে দেখতেছে তার ইসের মধ্যে যে তার রুম, সে রুমের কাছে তার মাথার কাছে ওই লোকটা এসে বলতেছে যে কাজটা ভালো করলি না, তোর কিন্তু এর জন্য ফল দিতে হবে, বুঝিস, তোরে কিন্তু শেষ করে দিব, এরকম বলতেছে। তা আলম স্বপ্নের মধ্যে মানে ভয় পেতেছে, কিন্তু সে মানে ওই লোকের কথার কোন উত্তর দিচ্ছে না। তো এইভাবে রাতের বেলা স্বপ্ন দেখছে, সকালে ঘুম থেকে উঠছে আলম, উঠে বুঝলো যে দিনের আলো, দিনের আলো তো সবকিছু একটু অন্যরকম লাগে। তো সে যে প্রথম তার টাকার যে কোচর সেটা সে চেক করলো, ওটা খুলে দেখতেছে একদম ঝকচকা দুইটা স্বর্ণের মুদ্রা, এবং এই মুদ্রার মধ্যে কিছু লেখা নাই, মানে প্লেন প্লেন স্বর্ণ দিয়ে বানানো, একদম মেডেলের মতো এরকম দুটা। তো অবাক হয়ে গেল, সে বুঝতে পারছে যেটা স্বর্ণ, তো চিন্তা করছে স্বর্ণকারের কাছে নিতে হবে, আর সে খাটের নিচে উকি দিল। তো খাটের নিচে সে রাখছিল তার মানে একদম সামনে রাখে নাই, একটা জিনিসের পিছনে রাখছিল সেই পিঁপেটাকে। তো হাতে যে হাত দিয়ে যে টের পেল যে পিঁপেটা, তো পিঁপেটা সে বের করছে, বের করে সে দেখল যে সে পিঁপেটা একদম ঝকঝক করতেছে, বের করে আনার পরে এইটাকে স্বর্ণ মনে হচ্ছে না, মনে হচ্ছে কোন একটা পিতলের তৈরি কোন জিনিস, এটা সে বুঝতে পারছে এটা স্বর্ণ না, পিতলের, আর এটার মধ্যে কিছু জিনিসপত্র লেখা, সেই সেই লেখাগুলো সে বুঝতে পারতেছে না, লেখাগুলো কোন অন্যরকম ভাষার মধ্যে লেখা আছে, খোদাই করে করে লেখা, খোদাই করে করে লেখা চারিদিকে। তো সে বুঝল যে এই পিঁপেটার কোন কাহিনী আছে, এবং এটার জন্যই কিন্তু সাথে ছিল বলে তাকে ধরে কিছু করতে পারে নাই। সেইটাও বুঝে গেছে যে ওই যে জিনিস তাকে এটা তুলতে বলছে, এরা এই জিনিসটা তোলার মতো না, মানে তারা এই জিনিসটাকে স্পর্শ করতে পারতেছে না, এর জন্য এই হলো ঘটনা। তা আলম ওইটা খুব মানে ই করে পিপেটারে নিল, নিয়ে সে গামছা দিয়ে ভালো মতো পেঁচাইল, পেঁচায় সে ওইটা তার ব্যাগের মধ্যে, একটা ছালার ব্যাগ আছে ব্যাগের মধ্যে ঢুকাইল, ঢুকায় সে তার মতো যে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের মতো ই করে বাসায়। তার মা বলল, তুই রাতে কখন আসিস, তোর জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমাই গেছি, খাবার দাবার তুই নষ্ট করছিস এক গাদা। তো তখন আলম বলে, আরে আমি আস্তে আস্তে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল রাস্তায়, ওদের সাথে বসে অনেকক্ষণ গল্প করছি, এতে লেট হয়ে গেছে, যাক মা তুমি ই করো না, তুমি এরকম আমার জন্য বসে থাকবা না, আর অসুবিধা নাই, তুমি খাবার দাবার ওই শিখে আসো, তাদের শিখায় আর কি, যেটা মধ্যে উঠা রাখতো ওখানে রেখে দিবা, আমার ভাল লাগলে আমি নিয়ে খাবো ওখান থেকে, অসুবিধা নাই, তুমি এত টেনশন করো না তো মা, এগুলো বলে সে তার মতো টুকিটাকি কাজকর্ম করে বাসার থেকে বের হয়ে গেল। আজকে কিন্তু ছালার ব্যাগের মধ্যে গামছা দিয়ে পেঁচায় সে ওইটাকে নিছে, আর সে কয়েন দুইটাকে লুকায় রেখে গেছে ঘরে, তার আলাদা ট্রাঙ্ক ছিল, সে ট্রাঙ্কের মধ্যে কয়েন দুইটাকে সে লুকায় রেখে গেছে। তো সে চলে গেল তার কাজের জায়গায়, গিয়ে সে তার মতো কাজ করতেছে, এবং সে চিন্তা করছে যে আমি দেখি সন্ধ্যার দিকে আমাদের সে ওঝার সাথে দেখা হয় নাকি, গ্রামের যে ওঝা তাকে জিজ্ঞেস করবো এটার ঘটনা কি। তো সে কাজ করতে করতে সেগুলোর কথা অনেকটা মনেই নাই তার, সেই ছালার ব্যাগের কথা। তো এক সময় সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে, মানে বাসায় ফেরার সময়, দোকান তো একটু লেট করে বন্ধ করে, কিন্তু আজকে চিন্তা করলো যে আগে আগে বন্ধ করে বের হয়ে যাব। তো দোকান বন্ধ করে সে বেরিস, আগে আগে বন্ধ করছে, তার ওখানকার পাশের ব্যবসায়ীও তারা বলছে যে আজকে এত তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছ, বললো যে না আজকে একটু কাজ আছে যাই, বলে সে দোকান বন্ধ করে সে হাঁটা দেয়। তো হাঁটতে হাঁটতে সে যখন আসতেছে বাড়ির দিকে, সে তার আগে চিন্তা করে যে ওঝার যে বাসা সেটা কোন দিকে, তার মনে পড়ে তো ওদিক দিয়ে যাই। তো সে ওই ঘুরে ওই দিক দিয়ে হাঁটা ধরল। তো হাঁটতে হাঁটতে যাচ্ছে, ওঝার বাসাটা হচ্ছে আর একটু অন্যরকম রাস্তা দিয়ে, সেটা ঘুরে যেতে হয় গ্রামের, যেমন তার এই সেই নদীটা যদি থেকে থাকে দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে হচ্ছে ওঝার বাসা। তো এখানে একটু পেঁচানো রাস্তা ঘুরে ফিরে যেতে হয়, পাশে অনেক বড় বাঁশ ঝাড় আছে। তো সে ওই ব্যাগটাকে হাতে নিছে, ছালার ব্যাগটাকে হাতে নিছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এবং রাতের বেলা আজকে যখন সে ফ্ল্যাশ লাইট জ্বালছে, দেখে তার ফ্ল্যাশ লাইট খুব সুন্দর জ্বলে, মানে সুন্দর মারলে আলো বেরোয় সুন্দর, তো কালকে কিন্তু জ্বলে নেই। যাই হোক, সে হেঁটে ওখান দিয়ে আসতেছে ওঝার বাড়ির ওদিকে, এবং আজকে বেশ অন্ধকার, মানে চাঁদ একেবারে ছোট হয়ে গেছে এবং মেঘে ঢেকে থাকতেছে বেশিরভাগ সময়, এরকম একটা অবস্থা। আর বেশ ঠান্ডা বাতাস আজকে বইতেছে, ঠান্ডা বাতাস মাঝে মাঝে কুয়াশা ভেসে ভেসে বাঁশবাগানের মধ্যে দিয়ে আসতেছে। তো সে বেশ ঢুকে গেছে, এবং ওঝা যেহেতু ওঝা কবিরাজের একটু রিমোট জায়গায় থাকে গ্রামের, তো ওঝার বাসাটা এই বাঁশ ঝাড়গুলোর মধ্যে দিয়ে হেঁটে গিয়ে একটু নামতে হয় নিচে। নেমে পাশে একটা বিশাল ডোবা আছে, ডোবার পাই দিয়ে যে সোজা ওঝার বাড়ি। তো সে এই বাঁশ ঝাড়গুলো পার হয়েছে, তো এর পাশে কয়েকটা বাঁশ এরকম স্ক্যাটার্ড ভাবে আছে আর কি। তো সেখান থেকে পার হইলে কিন্তু ওঝার বাড়ির সামনে। তো ওঝার বাড়ির কাছাকাছি সে যখন চলে আসছে, হঠাৎ করে সে দেখলো একটা বড় সাপ, একদম কালো কুচকুচে, এবং সাপটা কালো কুচকুচে, হালকা রাতের আলো চাঁদের আলো সে দেখতে পাচ্ছে সাপটা, মানে একদম নিকষ কালো সাপ, বড় এবং মাটি থেকে প্রায় 2-3 ফিট উপরে পনা ধরে আছে, ফোঁস ফোঁস করতেছে। তো সে তো ভয় পেয়ে গেল, প্রথমে আলম কিন্তু বেশ ভয় পেয়েছে সাপটা দেখে, পরবর্তীতে চিন্তা করলো এই আমার হাতের এই ছালার আছে, এটাতে কিছু করবে না, এটা খারাপ জিনিসই, চিন্তা করে সে তার ছালার ব্যাগটাকে সামনে নিচ্ছে। তো সাপটা ফোঁস করে একটু সরে সরে যাচ্ছে কোনা, কিন্তু তারপরও সে মানে আছে, যাচ্ছে না এখন থেকে সরে। তো আলম যখন আরেকটু সামনে বাড়ছে, হঠাৎ করে সাপটা একদম সামনে বেড়ে গেল, তার সামনে বেড়ে আলমকে নিয়ে একটা বাঁশের সাথে পেঁচায় ফেললে এত জোর, সে অবাক হয়ে গেছে আলম, দেখতেছে সাপটা তাকে সহ, মানে তাকে বাঁশের সাথে এরকম ঠেলে তার বাঁশের সাথে শরীর লাগছে, তাকে কয়েল করে বাঁশের সাথে পেঁচায় ফেলছে সাপটা, এবং তাকে প্যাঁচ দিয়ে ফেলছে, তিন প্যাঁচ দিয়ে ফেলছে সাপ, তিন প্যাঁচ দিয়ে অলরেডি তার কোমরের কাছে উঠে গেছে, উঠে তার মুখের সামনে ফনাটা ধরছে। সে বুঝতে পারছে যে ফনাটাই এত বড়, 1.5 ফিট বড় এরকম ফনা। সে ভয়ে মানে তার মুখে কোনো ভাষা নাই, এবং সে চাপ ফিল করতেছে, মনে হচ্ছে তার হাড্ডি গুড্ডি সব গুড়া হয়ে যাবে এরকম, এত জোরে তাকে চাপ দিতেছে বাঁশের সাথে, মনে হচ্ছে বাঁশটাও ফেটে যাবে এরকম অবস্থা। আলমের হাত পা মনে হচ্ছে গুড়া গুড়া হয়ে যাবে, আলমের কণ্ঠ দিয়ে শব্দ বেরোইতেছে না, সে আর দোয়া দুরুদ মনে করে, আলম খুব একটা প্র্যাকটিসিং কোনো মানুষ ছিল না, তার মনের মধ্যে ওরকম দোয়া দুরুদ আসছে, কিন্তু সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আমার বাঁচাও। আর সে জোরে জোরে কবিরাজ ওঝা যে যিনি ছিলেন তার নাম ধরে ডাকা শুরু করছে, চিৎকার করতেছে। তো সাপটা ফোঁস ফোঁস করে তাকে কেবল ছোবল দিবে, সে দেখতেছে মুখ হাঁ করছে, সাপের এখানে দাঁত এরকম বড়, এই আলো আধানির মধ্যে চোখ দুটার মধ্যে জল জল করতেছে, তার হাতের মধ্যে কিন্তু ছালার ব্যাগটা ঝুলে আছে। এই সময় সে দেখলো পেছন থেকে কে জানি এসে এরকম হাতে, মানে বুঝছে যে লণ্ঠন আছে হাতে, আর লাঠি দিয়ে কি পড়ে, মানে মন্ত্র পড়তে পড়তে বাড়ি দিল সাপটারে। তো সাপটা বাড়িকে, সাপটা ফস করে ঘুরে ওই মানুষটাকে ছবল দিতে গেল, কিন্তু ওই মানুষটাও সরে গেছে, সরে যেয়ে কি কি মন্ত্র পড়তেছে এবং লাঠি মাটিতে মারতেছে জোরে জোরে। সাপটা এক সময় নিজের কয়েলটাকে আলগা করে দিল, দিয়ে দেখতেছে এরকম কিছুক্ষণ ফোনা তুলে তাকায় ছিল আলম, যে আলম ধর নেটায় পড়ে গেছে ধাস করে ওইখানে, তারপর সাপটা আস্তে করে ই করে চলে গেল বেচা ওইখানে। এবং যখন গেছে সে বুঝতে পারছে যে মনে হলো যে ওখান থেকে সরে গেল কিছু একটা একটা এনার্জি। আলমের মানে একদম আদমরা অবস্থা, দমই নাই, তাকে যে প্যাঁচ দিয়ে ধরছে তার শরীরের মধ্যে মধ্যে নাড়াচড়ার ক্ষমতা নাই। তো দেখলো সে যে কবিরাজ যিনি ওঝা আর কি, তাকে ওঝাই বলে সবাই, সে আসলো কাছে, এসে আলমকে বলতেছে সে কিরে কি ব্যাপার কে তুই। তখন ওই লণ্ঠন আগে ধরছে, মানে হারিকেন আগে ধরে দেখতেছে আলম, তো বলতেছে চিনে, আলমকে সে চিনে, বলতেছে আরে এ অমুকের বেটা না, কি ব্যাপার, কি তোরে ইসে ধরছে কেন, তোরে খারাপ জিনে কেন ধরছে। তখন সে বলতে পারতেছে না, সে বলে আমার আগে এখান থেকে সরান। তো ওই তারে নিল, বলে তার হাতে কি, এটা কি, বলে ব্যাগ, ওই ব্যাগ সুদ্ধা নিয়ে ওঝার ঘরে তাকে নিয়ে গেল। নেওয়ার পরে বলল কি হয়েছে, কি সমস্যা, কি তোর ওই খারাপ জিন ধরছে কেন, তোর হাতে ওইটা কি, তোর হাতের ওইটা তো আগুন, মানে ওই ছালার ব্যাগ দিয়ে বলছে আগুন, আগুন তো ছালা দিয়ে বেঁচায় রাখছিস। তো তখন ওঝা বলল কি বাইর কর এটা, তালম নড়তে নড়তে কোনো মতে তার একদিন শরীরে এনার্জি নাই, সে ভুলে এটা ব্যাগ বের করলো, দেখাইল ওঝার হাতে দিল। ওঝা দেখলো যে মোটামুটি সে ওই জিনিসটা দেখে নিজেই কেঁপে উঠলো, তার চোখ জল জল করতেছে, কেঁপে উঠছে, বলছে এটা তো তোর হাতে আগুন, এটার মধ্যে তো কোনো কিছু আটকানো ছিল রে, বধ করা ছিল, বধ করা জিনিসটা এখানে কেন নিয়ে আসছিস, কি ব্যাপার, তুই আমার বিপদে ফেলবি নাকি। তো আলম তখন ওঝাকে বলে যে এরকম এরকম ব্যাপার, আমাকে এরকম কালকে তো তোর উচিত ছিল বাঁধতে ফেলে দাও, তোরে তো ই দিছে, এটার জন্য ইনাম দিছে না। বলে যে হ্যাঁ, কি নাম দিছে, তুই এটা কেন রাখছিস, ফেল, এটার মধ্যে কি বধ করে রাখছিল কে জানে, তোর যে এখন ধরছে এটা একটা জিন, বধ দিন তো, বলে তুই ফেল। তো আলম বলে যে ওঝারে বলতেছে যে আমার আর সাহস হচ্ছে না, আপনি আমার সাথে চলেন। তখন ওঝা বলে তুই আমার কি দিবি তাহলে, তো বলে যে আমার যে ওই যে দুইটা ই দিছে পয়সা দিছে, একটা আপনার দিয়ে দিব। তখন দেখ তোর কথা জানি ঠিক থাকে, নাহলে কিন্তু তুই আমার কাছ থেকেও সমস্যায় পড়বি। তখন আলম বলে না না আমি কথা ঠিক রাখবো, আপনার আমি একটা দিয়ে দেব। তো তখন সে ওঝা আলমকে বলে ওঠ, আলমের অনেক কষ্ট হচ্ছিল উঠতে, আলমকে বলে তুই হাতে নে, তোর যেহেতু কাজ দিছে তুই হাতে নে। তা হাতে নিয়ে আলম আস্তে আস্তে করে ওঝার সাথে সাথে হেঁটে যায়, ওঝা তাকে ধরে ধরে নিয়ে যায়, কারণ সে প্রচন্ড রকমের ব্যথা তার সারা শরীরে, তাকে নিয়ে যায়, ওঝা তাকে নিয়ে সেই সে নামে। এবং তারা যখন নাকি সে মাঠে নামতেছে তখন মনে হচ্ছে যে এক গাদা শিয়ালের পাল তাদেরকে ঘিরে ফেলছে, মানে তাদেরকে ঘিরে ঘিরে চলতেছে সামনে। তো গিয়ে একেবারে নদীর কাছে গেল ওঝা সহ, ওঝা বললো তুই হাতে আনছিস তুই ফেলবি পানিতে, তোরে এটা বলা হয়েছে। তো আলম নিয়ে ওই জিনিসটাকে ছুড়ে মারে পানিতে, তো পানিতে ছপাস করে পড়ে, পড়ে ওই জিনিসটা কলায় যায় ভিতরে, এবং তারপর তার মনে হয় যে পানি জিনিসটা পড়ার পর আস্তে করে শেয়ালগুলা ওখান থেকে সরে যায়। তো ওঝা তাকে নিয়ে উঠে আসে, উঠে এসে তার বাড়িতে নিয়ে যায় আলমকে, এবং আলমের থেকে সে আলম যে তাকে সেই ট্রাঙ্কের থেকে বের করে একটা সেই দুইটা পয়সার একটা পয়সা ওঝাকে দিয়ে দেয়। তো ওঝা সেটা নেয়, নিয়ে ওঝা নিজের মতো রাখে, বলে যে দেখ আমি তো কাজ ছাড়া কিছু নেই নাই, তো এটার পারিশ্রমিক নিলাম আমি, তোরে আমি বাঁচাইলাম ওই জিনের থেকে বাঁচাইছি, ওই তো আজ তোর মেরে ফেলতো ওইখানে, তোর ওটার থেকে বাঁচাইছি। আর সেকেন্ড থিং হচ্ছে এই যে তোরে বুদ্ধি দিলাম ওখানে ফেলাইতে সাহায্য করলাম, এর জন্য এটা আমি প্রাপ্য, তো মনে করিস না তোর থেকে আমি এটা এমনি নিছি। তো যাক তোরে যেটা দিছিল লোভ বেশি করিস না, তুই সবসময় এই লোভ বেশি করাতেই মানুষের এই সমস্যা হয়, তুই কেন এটা নিয়ে ফেলিস নাই তখন। আলম বলল যে আমি মনে করছিলাম এটা কি আছে তাৎপর্য, এটার মধ্যে অনেক পাওয়ার আছে, এটা সাথে করে যেহেতু এরকম নিয়ে আসছে এবং ওইটার দিয়ে আমাকে ধরতে পারতেছিল না ওরা। বলে তোরে তো ধরতে পারত, এই যে আজকে কেন তোরে ধরতে পারছে, কারণ তোর এমনি ধরতে পারত না, সাথে থাকলে ধরতে পারত না, কারণ ওইটা ওদের মধ্যে মন্ত্রপুত জিনিস, ওইটার মধ্যে ওদের একটা জিনিসকে আটকায় রাখছিল, ওইটা সম্ভবত ওই জমিদার বাড়ির জমিদারের পালা কোনো জিনিসকে জমিদার আটকায় রেখে দিছিল ওইখানে বধ করে, ওদের অন্যান্য যারা আছে তারা এটাকে ছাড়াইছে বা জমিদারি কোনোভাবে ছাড়ানোর ব্যবস্থা করছে এটা। তো তুই তো জানিস না এবং তোর এটা রাখা উচিত হইতো না, ওটা মন্ত্রভূত জিনিস, এর জন্য তোকে ধরতে পারতেছিল না, কিন্তু তোরে কিন্তু মেরে ফেলতো, এই যে আজকেই মেরে ফেলতো তোরে, তুই যাদের ছালার ব্যাগে বেঁচাইছিস কাপড় দিয়ে বেঁচাই রাখছিস, তোর সাথে সরাসরি ওটা স্পর্শ নাই, তোরে শেষ করে দিত। যাই হোক, সেই যে ওঝা যে ছিল বা কবিরাজ যে ছিল সে আলমকে বাসায় রেখে যায়, বলে যে তুই সাবধানে থাকিস কয়দিন, তুই যেহেতু ফেলে দিছিস তারপরও তুই সাবধান থাকতে হবে, গোসল কর, গোসল আত্মি কর, আর তোর মতো তুই তোর নামাজ কালাম তুই কার যা পড়ার এগুলো পড়িস ঠিক মতো, আর উল্টো পাল্টা জিনিসের প্রতি আগ্রহ দেখানো বন্ধ কর, এরকম হাইটে হুইটে কোথাও যাবি না, কত কিছুই দেখা যায় আশেপাশে, সবকিছুর মধ্যে কি যাইতে হয় নাকি, কত কিছু দেখবি, আস্তে করে হেঁটে চলে যাবি, আর ওই যে পয়সা ওইভাবে হঠাৎ করে ভাঙাতে যাস না, ওটা আস্তে ধীরে তুই বুঝে শুনে ওইভাবে যাইস পরিচিত কারো কাছে, তাহলে কিন্তু সমস্যায় পড়বি। এগুলো বলে ওঝা সেখান থেকে বিদায় নেয়, ওঝা চলে যায় তার বাসার থেকে, এবং আলম মানে ওই দিন খুব ভয় পেয়েছিল, সে তার মাকে ডেকে এনে বসা রাখছে মাথার কাছে, তার শরীরে ব্যথা ছিল অসুস্থ, সে কয়েকদিন আর কাজে যেতে পারে না, তার বাপকে বলে তাদের কাজে যেতে, এবং সে আস্তে আস্তে সুস্থ হয়। এবং পরবর্তীতে সে নাকি সেই সোনার যে পয়সাটা পাইছিল বড়, সেটাকে নাকি সে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে তারপরে সে স্বর্ণকারকে যে বিক্রি করছে, এবং আলমের বেশ টাকা পয়সা হয়েছিল এটা দিয়ে, এবং সে বেশ ধনী হয়ে গেছিল এক সময় এই এই একটা কয়েন দিয়ে নাকি সে সময়কার। তো যাই হোক, এই ছিল আলমের ঘটনা যেটা আমাদের কাছে শেয়ার করেছে আর এস বাতেন। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে ঘটনাটা, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে adbhuture@gmail.com which is odbotoure@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, পাঠিয়ে দিন ঘটনা কেমন লাগছে সেই সেটা জানাতে ভুলবেন না। আপনি কোথায় থাকেন, আপনার নিজের সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটি পাঠিয়ে দেবেন আমাদের কাছে, কোনো এক্সপিরিয়েন্স পাঠিয়ে দিতে পারেন, পাঠিয়ে দেবেন আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার গ্রামের কোনো ঘটনা, অথবা আপনার বাড়ির কোনো ঘটনা, বা যে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স বা মিথ বা লেজেন্ড যে কোনো কিছু আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, যদি মানসম্মত হয়, যদি ভয়ের হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো সেটি। তো এখন চলে যাবো, আর একটা ঘটনা নিয়ে আসবো, তবে যাবার আগে আবারও রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন কুমিল্লার চান্দিনা থেকে সাকিব, যিনি বর্তমানে সৌদি আরব প্রবাসী। তো তিনি তার কাকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটি সাম্প্রতিক সময় মানে এক বছর আগে ঘটে গিয়েছে। তো সেই ঘটনাটি তিনি শেয়ার করেছেন আমাদের সাথে এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব সাকিবের ঘটনায়। বছরখানেক আগের কথা, সাকিবের চাচা একজন মাছ চাষী, মানে তার কয়েকটা মাছের পুকুর আছে, এটাতে তিনি নিয়মিত মাছ চাষ করেন। এক একটা পুকুরে এক এক রকম চাষ হয় এবং এই বিভিন্ন সময় বিভিন্ন পুকুরের মাছ তুলে তিনি বিক্রি করেন, এভাবেই তার জীবিকা নির্বাহ হয়। আর এই পুকুরগুলোর রক্ষণাবেক্ষণে তিনি একেবারে সম্পূর্ণ নিজে এটাতে জড়িত থাকেন, কারণ তিনি অন্যদেরকে ট্রাস্ট করতে পারেন না, কারণ অনেকেরই দেখা গেছে অনেক রকম ক্ষতি হয়েছে, এগুলো তিনি দেখেন। এবং এই কারণে এই মাছের ঘেরগুলাকে তিনি নিজেই পাহারা দেন রাতের বেলা, মানে তিনি নিজের ফ্ল্যাশ লাইট এবং তার সাথে লাঠি নিয়ে তিনি রাতের বেলা হাঁটেন, পুকুরগুলোর পাশ থেকে হাঁটেন এবং ঘুরে ঘুরে দেখেন। তো পুকুরগুলো হচ্ছে বড় একটা জায়গা নিয়ে এবং পুকুরের এক সাইডে বিশাল গাছ লাগিয়েছেন, গাছগাছালির পরে তাদের বাউন্ডারি, মানে তাদের ওখানে দেয়াল, বাউন্ডারি দেয়াল, এবং তারপরে কিন্তু অন্য মানুষের জমি। আর এই বাউন্ডারি পর থেকে বিশাল গাছগাছালি, একেবারে মানে অনেক গাছগাছালি, এবং আরেক পাশে নাকি বেশ বড় হয়ে চলে গেছে গাছগাছালির একটা অংশ, এবং তার ওই পাশে যে জায়গাটা গাছের ওই পারে, সেই জায়গাটাতে একসময় শ্মশান ছিল, সেটা মানে একেবারে মানে একেবারে কর্নারে গাছগাছালি পার হয়ে ওইদিকে। তো ওই দিকটা তার কেউ চেত না। তো এই যে পুকুরগুলা, এই তার চাচার পুকুর, এই চারটা পুকুর তিনি ঘুরে ঘুরে ভাড়া দিতেন, পুকুরের চারপাশ দিয়ে তিনি হেঁটে আসতেন রাতের বেলা। আর পুকুরের পশ্চিম পাশে একটা চাতাল করেছিলেন তিনি, চাতালটা হচ্ছে একটা ঘরের মতো, সেই ঘরটার উপরে ছাউনি দেয়া এবং ওখানে বসা যায় ঢুকে। তো সেইখানে তিনি রাতের বেলা ঢুকে বসে থাকতেন অনেক সময়, তো মানে বেশ তিনি অনেক রাত পর্যন্ত এখানে থাকতেন এবং মাঝে মাঝে তিনি চলে গেলে ফজরের পর আবার আসতেন। তো এইভাবে নিয়মিত তিনি পাহারা দিতেন। তো একটু গা ছমছম করতে, এটা সত্যি কথা, তার কাকার কাছে একটু ভয় লাগতো, কারণ তিনি নানা রকম শব্দ শুনছেন এখানে এবং মানুষ অনেকে বলতো যে ওই যে ওই পাশে শ্মশান আছে, শ্মশানের কাছে গাছগাছালের দিকে নাকি মানুষজন দেখছে অন্যরকম জিনিসপত্র হেঁটে চলাফেরা করে, এবং এই কারণে তাকে অনেকে বলতো যে ভাই আপনি রাত্রেবেলা ওখানে কেমনে থাকেন, গভীর রাত ওখানে হাঁটেন পাহারা দেন কি। তো উনি বলতেন যে আমার কিছু হয় না, আমি তেমন কিছু ওইখানে দেখি না, কোনো সমস্যা নাই। কিন্তু ওই উনি কিন্তু নিজেও স্ট্রেঞ্জ অনেক শব্দ শুনতেন, এটা তিনি নিজে তার চাতালের পিছনে যেখানে তার ওই ঘরটা আর কি, যেখানে বসতেন তিনি রেস্ট নিতেন, সেটার পিছনে কিন্তু বিশাল বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের ওখানে তিনি অনেক রকম শব্দ শুনছেন। তো রাতের বেলা তিনি যখন ওখানে যেতেন, তিনি কিন্তু আগে দোয়া পড়ে নিজের শরীর বন্ধ করতেন, কিন্তু গ্রামের মানুষ সবাই বিশ্বাস করে এই ব্যাপারগুলা, এবং এই যে মানুষ বলছে যে শ্মশানের এই পাশে যে গাছগাছালি এখানে অনেক কিছু দেখত, এটা তিনি শুনছেন, অনেকের কাছে শুনছেন, সেজন্য তিনি গা বন্ধ করে ওইখানে তিনি পাহারা দিতেন। তো একদিন রাতের বেলা তিনি এরকম বেরিয়েছেন এবং তখন শীত শীত মানে মোটামুটি একটু শীত পড়ছে, গায়ের মধ্যে তার শাল পেঁচানো, গলায় মাফলার, হাতের মধ্যে চলন্ত হারিকেন, আর একটা চায়ের ফ্ল্যাক্স নিয়েছেন তিনি ওই ফিটা দিয়ে পেঁচায়, এই নিয়ে তিনি হেঁটে গিয়ে বসলেন তার চাতালে। তো চাতালে বসে চারিদিকে খেয়াল করতেছেন, মানে কুয়াশা ভেসে ভেসে আসতেছে ওই দিন, তো চারিদিক থেকে দেখতেছেন যে কুয়াশা এসে খেলা করতেছে পুকুরের চারপাশে এবং মাছ ঘাই দিচ্ছে পুকুরের উপরে দুই একটা, এগুলো তিনি দেখে অভ্যস্ত, কিন্তু কুয়াশাটা তার কাছে বেশ ভালোই লাগতেছে। চাতালে বসে হারিকেনটা রাখছেন, আর টেবিলের মতো আছে সেখানে রাখছেন এবং চায়ের ফ্লাস্ক থেকে চা ঢেলে তিনি চা খাচ্ছেন এবং তার কাছে বেশ ভালো লাগতেছে। তো মানে বেশ ভালো লাগতেছে মানে এরকম শীত শীত একটা আবহাওয়া এবং ওই যে চা বানায় আনছেন তিনি খেজুরের রস দিয়ে, অন্যরকম লাগতেছে আর কি। তো এরকম অনেকক্ষণ চা খাওয়ার পরে বসে বসে দেখতেছেন, একটু ঝিমাচ্ছেন, একসময় তার একটু মনে হলো যে তাকে একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে, জল বিয়োগ করতে হবে। তো তিনি ওখান থেকে উঠে যান, তো এখান থেকে যাওয়ার মতো তো তেমন কোনো জায়গা নেই। তো তিনি গেছেন হাঁটতে হাঁটতে ওখানে যে বাঁশঝাড় আছে বাঁশঝাড়ের কাছে গেছেন, বাঁশঝাড়ের কাছে গিয়ে তিনি জল বিয়োগ করলেন, জল বিয়োগ করে তিনি উঠলেন। উঠে তিনি ঘুরে আসতেছেন, সাথে করে হারিকেনটা নিয়ে গেছিলেন, হারিকেনটা রেখে গেছিলেন পাশে আর কি মাটিতে। ওইটা উঠে যখন আসতেছেন তার কাছে মনে হল তার এই পাশের কর্নারের পুকুরে বেশ আলোড়ন হচ্ছে, মনে হলো যে মাছ খুব মানে লেজ দিয়ে বাড়ি মারতেছে অনেক, ওখানে বেশ বড় বড় মাছও ছিল তার। তো সে চিন্তা করলো আরে এখানে কি চোর টোর আসছে নাকি রাতের বেলা, যেহেতু তিনি হারিকেন নিয়ে ওখান থেকে সরে গেছেন, আবার চোর টোর আসছে নাকি। তো তিনি দ্রুত তার হারিকেনটা নিয়ে ওদিকে যাওয়া শুরু করলেন। তো হারিকেন কিন্তু খুব একটা মানে অন্ধকার দূর করতেছে না, কারণ কুয়াশা এসে চারিদিকে ছড়ায় পড়তেছে আর হারিকেনের আলোটা মনে হচ্ছে কুয়াশাটাকে আলোকিত করতেছে একটু, এরকম একটা অবস্থা। তো তিনি যখন নাকি পুকুরের কাছে গেলেন ওখানে বেশ মাছের আলোড়ন হইতেছে, বেশ আলোড়ন হইতেছে এরকম। তো উনি একদম কাছে গিয়ে তিনি এরকম হারিকেনটা বাড়ায় ধরছেন সামনে সামনে দেখার জন্য যে কি ব্যাপারটা কি, আর আফসোস করতেছেন যে বাসায় টর্চ লাইট থাকা সত্ত্বেও টর্চ লাইট কেন আনলেন না, তার কাছে কেন জানি একটু অস্বস্তি লাগতেছে, যিনি মাঝে মাঝে টর্চ লাইট নিয়ে আসেন, আজকে টর্চ লাইট আনেন নাই। হারিকেনটা সামনে বাড়ায় ধরছেন দেখার জন্য যে কি ব্যাপার। এই পুকুরটার এই পাশে থেকে কিন্তু শুরু হয়েছে ওই গাছগাছালি জঙ্গল, তার পাশেই কিন্তু ওই পিছনে পুরনো শ্মশানঘাটটা আর কি। তো গাছের অনেক ডালপালা পুকুরের সামনে এসে আছে, ওই জায়গাটা অন্ধকার, হারিকেনের আলো তো বেশি দূর যায় না। তো তিনি আরেকটু সামনে যেয়ে দেখার চেষ্টা করতেছেন হারিকেন দিয়ে, যখন আরেকটু সামনে যেয়ে দেখার চেষ্টা করছেন তার হঠাৎ করে তার পাটা পিছলায় গেল একটু, পিছলায় হারিকেনটা তার হাত থেকে ছুটে গেল, ছুটে যেয়ে একদম একটা বাড়ি খেয়ে যে পড়লো পানির ভিতরে, এবং ফটাস করে ওখানে আর কোনো আলোর তো ই নাই, চিমনি পেটে মানে নিভে গেছে হারিকেন। গুড়গুড়টি অন্ধকার চারিপাশে, আকাশের যে চাঁদের আলো সেটাও নাই, পুরো অন্ধকার, ওই দিন মনে হয় চাঁদ ছিল না, আকাশ অমাবস্যা, বেশ ডার্ক চারিপাশে। তো তিনি বোঝার চেষ্টা করতেছেন ওখানে, যেহেতু হাঁটু পড়ছেন, হাঁটু গেড়ে পড়ছেন আর কি, তা হাঁটু তিনি তাড়াতাড়ি মাটি ধরে উঠলেন, উঠে দাঁড়াইছেন, দাঁড়ায় তিনি বোঝার চেষ্টা করতেছেন, আলো আধারিত চোখে সয় নেওয়ার চেষ্টা করতেছেন, গ্রামের মানুষ এটা পারে আর কি, আলো আধারির সাথে একটু দ্রুতই কোপ আপ করতে পারে আমাদের শহরের মানুষের থেকে। তো কিছুক্ষণের মধ্যে তার চোখে খানিকটা শুয়ে আসছে এই অন্ধকারটা, আকাশের আলো তো যতটুকু দেখা যাচ্ছে অতটুকু, এবং কুয়াশা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ফিনফিনে কুয়াশা ভেসে আসছে। তো তিনি খেয়াল করলেন যে পুকুরের ওই ধারে গাছগাছালির ওখান থেকে মনে হচ্ছে একটা কিছু ভেসে আসতেছে পানির উপর দিয়ে, লেভিটেট করে মানে পানির উপর ভেসে ভেসে কিছু একটা আসতেছে। তো তিনি খেয়াল করলেন কি ব্যাপারটা কি, মনে হলো অন্ধকারই, একবার ভাবলেন যে গাছের ডালপালাই বাড়ি খেয়ে এবং দুলতেছে নাকি। কিছুক্ষণ পর তিনি খেয়াল করলেন না, গাছের ডালপালা না, একটা কিছু ভেসে সামনের দিকে আসছে। এবং তারপর তো তিনি একটু কেঁপে উঠলেন, মানে ভেতরে ভেতরে কেঁপে উঠলেন, ঠান্ডাও লাগতেছে তার কাছে, কেন জানি হারিকেনটা নেভার পর তার কাছে আর ভয় লাগা শুরু করছে। তিনি দেখলেন যে কেঁপে ওঠার কারণ হচ্ছে তিনি দেখতেছেন একটা অবয়ব, অবয়বটা মানুষের মতো, মনে হচ্ছে একটা মানুষই ভেসে ভেসে আসতেছে পানির উপর দিয়ে। তো যখন পুকুরে মাঝামাঝি আসছে তিনি খেয়াল করছেন একটা মানুষের মতো অবয়ব, কিন্তু মনে হচ্ছে মাথার অংশটা নাই, শরীর মানুষের একটা শরীর পানির উপর ভেসে আসছে এরকম একটা অবস্থা। তিনি বুঝলেন না, তখন তিনি সাহস হারায় ফেলছেন, তিনি আর মানে সাহস করতে পারতেছেন না, এটা কি চিন্তা করতে, তিনি ঘুরে তিনি বুঝতে পারছেন এটা কোনো মানুষ কোনো কিছু করতে আসে নাই, অন্য কিছু, তার ভয় লাগছে। সে ওখান থেকে ঘুরে তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন, মানে দৌড়াচ্ছেন না সাহস করে, কেন অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না পাশে, আবার ওই যে পুকুরের পাড়ের জায়গা তো কম, ভয় যে পানিতে পড়ে গেলে। তিনি দ্রুত হেঁটে যাওয়া শুরু করলেন, হাঁটতেছেন, তার কাছে মনে হলো যে বাতাস আসা শুরু হলো, বাতাস ঠান্ডা বাতাস তার দিকে বয়ে আসতেছে, একদম শীত ধরাই দিতেছে তাকে, এবং তার ফিল হলো কিছু একটা উপস্থিতি তার পিছনে পিছনে আসতেছে। তিনি মানে মনে হচ্ছে যে কেউ যদি হেঁটে আসে পিছনে বোঝা যায় সেরকম মনে হচ্ছে কিছু একটা তার পিছন পিছনে আসতেছে। তো তিনি দ্রুত পা চালাইতেছেন, তার উদ্দেশ্য হচ্ছে তিনি বাঁশঝাড়ের পাশ দিয়ে হেঁটে বেরোয় যাবেন কোনাকুনি রাস্তাটা, হেঁটে তিনি রাস্তায় উঠে বাসার দিকে চলে যাবেন দৌড়ে তাড়াতাড়ি, তার ফ্লাস ক্লাস নেওয়ার দরকার নাই। তো তিনি দ্রুত বাঁশঝাড়ের দিকে যাচ্ছেন, বাঁশঝাড়ের কাছাকাছি যখন আসছেন মনে হলো তার একদম পিছনে কিছু চলে আসছে, হঠাৎ করে তিনি ফিল করলেন যে তাকে কিছু একটা যেতে ধরে টেনে নিয়ে ফেলে দিল বাঁশঝাড়ের পাশের জায়গাটায়, মানে একটা একটু শুকনা জায়গা আছে চারিপাশে বাঁশ মাঝখানে ওই জায়গায় ধূপ করে পড়লো, তিনি মনে হলো তাকে কোনো মানুষ চেপে ধরছে। তো তিনি ছোটার চেষ্টা করলেন ঘুরে ঘুরে, মানে মশলায় ছোটার চেষ্টা করছেন, গ্রামের মানুষ তিনি কুস্তি করতেন তিনি জানেন, এই মানে গ্রামে এরকম কুস্তি করছেনই তিনি আর ওই ইয়াং থাকতে। তো তিনি ছোটার চেষ্টা করতেছেন, তিনি বুঝতে পারছেন তাকে কিছু একটা চেতে ধরছে। তো ভালো মতন এই আলো আধারি বাঁশঝাড়ে তার অন্ধকার হয়ে গেছে, বাতাস ঠান্ডা বাতাসটা বাঁশঝাড় দিয়ে যাচ্ছে, সর সর করে শব্দ হচ্ছে মাথার উপরে, পাতার শব্দ হিসেবে শব্দ। তিনি ভালো মতো খেয়াল করে বোঝার চেষ্টা করলেন কে তাকে এভাবে ধরে রাখছে, কোনো মানুষ, তিনি বলতেছেন না ছাড় ওই কে তুই ছাড় ছাড় তুই ছাড় এরকম করে তিনি বলতেছেন, কিন্তু তাকে ছাড়তেছেন মনে হচ্ছে আরো জোরে চেপে ধরতেছে মাটির সাথে, এত জোরে চেপে ধরতেছে তিনি জোরটা মানে বুঝতে পারছেন তার মানে কে এত জোরে তালে চেপে ধরতেছে, গায়ে সোয়েটার পরা থেকে তিনি মানে ওই হাতের স্পর্শটা বুঝতেছেন না, কিন্তু একটা হাত বজ্র আট উনি চেপে ধরতেছে। তিনিও মোটামুটি ভালো বলশালী ছিলেন, চেষ্টা করলেন আর কি ছোটার, কিন্তু হচ্ছে না, ধস্তা ধস্তি করতেছেন তিনি, মানে একদম পারতেছে না। তো এর মধ্যে আলো আধারিটা শুয়ে আসছে চোখে অনেক, উনি দেখতে পাচ্ছেন যে সেই যে দেখছিলেন যে মানুষের একটা অবয়ব, মনে হচ্ছে যে শুধু মাথাটা নাই শরীরটা আছে, মনে হচ্ছে ওইটা তাকে মানে চেপে ধরে রাখছে। তিনি সামনের দিকে তাকায় দেখছেন অন্ধকার, গুটগুটি অন্ধকার সামনে, আর একটা কেমন দুর্গন্ধ পাওয়া শুরু করলেন, বিচ্ছিরি দুর্গন্ধ। আর তিনি তখন কোন মতে একটা হাত ছুটাইছেন পেঁচায়, উঠে তিনি ওই মানুষটাকে বা ওই অবয়বটাকে ধরার চেষ্টা করলেন হাত দিয়ে। হাত দিয়ে যখন ধরছেন দেখলেন হাত শরীরটা পিচ্ছিল, অ্যাজ ইফ মানুষ যদি কোনো মাগুর মাছ বা ডলফিনের গায়ে হাত দেয় যেরকম, ওরকম পিচ্ছিল হাত, তার হাতটা পিছলাই গেল। তারপর তিনি কেমন একটা শব্দ শুনলেন চারিদিকে, পুরা মানে তার সারাউন্ডিং এর মধ্যে কেমন একটা চি চি শব্দ, চি চি মানে হচ্ছে ইঁদুর জোরে ডাকলে যেরকম শব্দ করে সেরকম, এবং বিচ্ছিরি গন্ধ ছড়াচ্ছে। তিনি অনেক চেষ্টা করতেছেন ছোটার, পারতেছেন না। তো তখন তিনি মানে তখন তার মনে পড়লো, আসলে তিনি মানে ওই সময় আল্লাহকে স্মরণ করলেন, দোয়া পড়া শুরু করলেন। তো দোয়া যখন পড়তেছেন তিনি, তখন দেখলেন যে ওই জিনিসটার মনে শক্তি কমে গেছে, তাকে যেভাবে ধরে রাখছিল ওইভাবে ধরে রাখতে পারতেছে না। তো তিনি ওই সময় যেটা ওটাকে দুর্বল পাইছেন, তিনিও দোড়া পড়তে পড়তে জোরে ওইটাকে যেতে ধরার চেষ্টা করলেন, এবং মনে হলো ধস্তাধস্তি শুরু হইল জায়গার মধ্যে, বিশাল ধস্তাধস্তি, তার হাত থেকে পিছলায় চলে যাচ্ছে জিনিসটা। এক সময় তিনি বুঝলেন যে ওই জিনিসটা পিছলায় ছুটে গেল তার সামনের থেকে, তারপর তার দিকে শত শত ইট মানে মাটির ঢেলা উড়ে উড়ে এসে পড়া শুরু করলো। তো তিনি উঠে দৌড়ানো শুরু করলেন ওইখান থেকে। তো তখন তিনি ওই কেঁচকেচি কণ্ঠে শুনতেছেন যে তুই আজকে বেঁচে গেলি রে, তুই আজকে বেঁচে গেলি, তোরে আজকে পাইছিলাম নাপাক অবস্থা, আজকে তোরে শেষ করে দিতাম, এরকম কিচি কিচি গলায়, মানে মনে হচ্ছে একদম ইঁদুরের মতো গলা কথা বলছে। তো তিনি দিক বিদিক শূন্য হয়ে দৌড়ানো শুরু করলেন আর ধোয়া পড়তেছেন, ধোয়া পড়তে পড়তে রাস্তায় উঠছেন, উঠে দৌড়াচ্ছেন, দৌড়ায় দৌড়ায় ঘরের দিকে যাচ্ছেন, আর তার কাছে মনে হচ্ছে যে এরকম ঠান্ডা বাতাস এসে তাকে ঘিরে ধরতেছে বারবার। তো দৌড়াতে দৌড়াতে এক সময় তিনি বাসা আসলেন, বাসায় এসে দরজার মধ্যে জোরে জোরে বাড়ি মারা শুরু করলেন, মানুষজন দরজা খুলছে, খোলার পর তিনি ঘরে এসে পড়ে গেলেন, পড়ে জ্ঞান হারাইছিলেন। তো বাসার মানুষজন তাকে নিয়ে তাড়াতাড়ি শুশ্রূষা করে, গরম তেল টেল ডলে দেয়, এক সময় তার হুশ ফিরে, হুশ ফেরার পর তিনি প্রলাপ বকতেছিলেন। তো ওই রাতে আর কিছু করার ছিল না, বাসার মানুষজন দোয়া পড়ে তাকে ফু দিছে, সবাই ভয় পাইছে। তো সকালবেলা ফজরের পরে বাসার মানুষজন যে মসজিদ থেকে মৌলানা সাহেবকে নিয়ে আসেন, মৌলানা সাহেব এসে তাকে দেখে, দেখে বলল যে দোয়া পড়ে ফু দিয়ে দেই, তবে আমি তো রুকাইয়া মানে ওইভাবে আমার পক্ষে করা সম্ভব হবে না, আমি এত ভালো রুকাইয়া করতে পারি না, মানে তাকে ছাড়ানোর জন্য তাকে কোনো কিছু একটা আসর করছে কথাবার্তা শুনে বুঝি, কারণ তিনি নাকি কথা বলতেছিলেন বেশ উল্টাপাল্টা কথা বলতেছিলেন, তখনও সম্পূর্ণ হুশে নাই তিনি। তো তারপরে ওই মৌলানা সাহেব তার এক বন্ধুকে নিয়ে আসেন যিনি রুকাইয়া করেন, তাদের আনার পরে তাকে রুকাইয়া করা হয়। তো রুকাইয়া করার পরে তখন নাকি ওই জিনিসটা বলে যে সে ওখানে ওই ইটা ওখানে আসে মাছ খাইতে আসতো নাকি, সে খারাপ একটা পিশাচ মাছ খাইতে আসে ওখানে, মানে খারাপ পিশাচ মানে খারাপ জিন মাছ খেতে আসতো। তো উনি নাকি ওখানে থাকাতে তার সমস্যা হইতো, চুরি করে করে খাইতে হইতো। তো সে ওই দিন তাকে তার উপর রাগ উঠছে তাদের, তো প্রায় চেষ্টা করতো, তো তিনি যেহেতু শরীর বন্ধ করে আসতো তাকে কিছু করতে পারতো না। ওই দিন যেহেতু তিনি ওখানে যে জল বিয়োগ করছেন এবং সঠিকভাবে পরিষ্কার হইতে পারেন নাই, তারা সুযোগ বুঝে তাকে আক্রমণ করছে সেই জিনটা। তো তখন ওই মৌলানা সাহেব তাকে বলে যে ওকে ওনাকে ছেড়ে দে, ওনাকে ছেড়ে দে, ওনার পিছনে আর লাগবি না, মানে ওনাকে মানে তখনও তো তাকে পজেস করে রাখছে, কিন্তু ছেড়ে দে ওনাকে আর ই করবি না। তারা বলে যে না, তো বলতে তখন মৌলানা সাহেব বলে যে তুই বেশি বাড়াবাড়ি করতেছিস, কারণ তুই ওনার পুকুরে এসে এটা মালিক হলো উনি, এখান থেকে চুরি করে মাছ খাস, তারপর তুই করতেছ সেই সেই। তো তিনি তখন ওই মানে কঠিন তাকে শাস্তি দেনই দেন। তো তখন তাদের পরিবার থেকে বলে যে এরকম সেই জিনরা তার পরিবারকে বলে যে তাদেরকে কিছু জিনিস দিতে হবে, এরকম ওই মুরগি টুরগি এইসব দিয়ে এলে তারপর ছেড়ে যাবে। তো যাই হোক, হুজুরের ইনস্ট্রাকশন ছিল এগুলো কিচ্ছু দেওয়া হবে না, এখান থেকে চলে যাবা। তো তারপরে অনেক বার্গেনের পরে এক সময় তাকে ছেড়ে দেয় ওখান থেকে। তবে তাকে ছেড়ে দেওয়ার পরেও ওই রাতের বেলা আর তাকে এই পুকুর পাহারা দিতে যেতে দিত না তার পরিবার, এবং পুকুর পাহারা দেওয়ার জন্য আলাদা মানুষ রাখা হয়েছিল, এবং সেই মানুষরা তারা জেনে শুনেই আসছিল যে এখানে হয়তো বলা হয়তো যে এখানে যেহেতু পুরনো শ্মশান ছিল মানুষ ভয় পেতে পারে, তো যারা আসছে তারা ওখানে থাকতো, তারা দোয়া দুরুদ পড়ে থাকতো, ওই চাতালের মধ্যে ঘর করে থাকতো, কিন্তু তারা খুব সাবধানে থাকতো, তারা অনেকে এরকম অনেক শব্দ পেত এদিক ওদিক এরকম। যাই হোক, এই ছিল সাকিবের পাঠানো ঘটনা, যেটা শেয়ার করলাম আমার মতো করে। আর এই ধরনের ঘটনা কিন্তু আমি অনেক শুনছি, এই পুকুরে বা মাছের ঘেরে এরকম জিনিস। আমাকে এরকম সাজছেও একজন যে তাদের এরকম পুকুরে ঘেরছিল, বলছে যে ভাইয়া আপনি যদি থাকতে চান আমাদের সাথে একদিন আসেন, আপনাকে নিয়ে ঘেরে থাকবো এবং হয়তো হয়তো আপনি এরকম জিনিসপত্র শব্দ শুনতে পাবেন বা দেখতেও পাবেন। হ্যাঁ, মানে ওখানে এরকম আসে। তো পরবর্তীতে আমি কিন্তু তখন খুব ইন্টারেস্টেড ছিলাম যখন আমাকে এরকম অফার করছিল, তখন আমি ইন্টারেস্টেড ছিলাম যে হ্যাঁ যাব, এবং এটা এমন জায়গায় মানে খুব মানে আর কি খুব নীরব জায়গায়, চরের কাছাকাছি একটা জায়গায়। কিন্তু পরবর্তীতে আমার আমার মা যখন আমাকে নিষেধ করে যে তুমি এইসব জায়গায় যাওয়া বন্ধ, তোমার আর যাবা না, তো এবং এটা সম্বন্ধে আমি যখন শুনি যে কোন জায়গায় যাদের বিচরণ থাকে ওখানে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না, ওটা ঠিকও না, কেন আমি কাউকে ডিস্টার্ব করতে যাব। তো এইসব যখন আমি নীতিতে নিজেকে সেটেল করে ফেললাম, তখন থেকে কিন্তু ওই যাওয়ার চিন্তা ভাবনা বন্ধ করে দিলাম, আমি ওরকম যাওয়ার চিন্তা করি না। হ্যাঁ, আমি যে কোথাও থাকতেছি কোথাও গিয়ে গিয়েছি যে প্রকৃতির কাছাকাছি কোনো রিসোর্টে বা পাহাড়ে, ওইটা তো ভাই আমার জায়গা, আমি গেছি ওখানে, এসে আমাকে ডিস্টার্ব করলে সেটা আমি ফেস করতে পারি ইনশাল্লাহ। কিন্তু মানে আমি গিয়ে ওরা যেখানে চলাফেরা করে ওইখানে আমার যে থাকার কোনো ইচ্ছা নাই, ওইটা আসলে থাকার জায়গা না। এই হচ্ছে অবস্থা। আসলে আমরা মানুষ এত খারাপ হয়ে গেছি যে পুকুরকেও পাহারা দিয়ে রাখা লাগে, বুঝতে পারছেন যে কি অবস্থা। আপনি জিন ভূতের কথা কি চিন্তা করবেন, আপনি মানুষের কথা চিন্তা করেন, মানুষই মানুষের এত ক্ষতি করে যে পুকুরকে পাহারা দিয়ে রাখতে হয়। এই পাহারা কি জিন ভূতের থেকে দিতে হয়? না, মানুষের কাছ থেকে দিতে হয়। ওই যে মানব শয়তান আছে, সেই মানব শয়তানদের কাছ থেকে পাহারা দিতে হয়, মানুষ মানুষের ক্ষতি করে। তো যাই হোক, এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যাবার আগে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। আরো একবার চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিং থেকে। মোস্তফা তার এক আপুর কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছেন। তার আপু সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন এবং মোস্তফার কাছে তখন একটি ঘটনা শেয়ার করেন, যেটি তিনি তার বন্ধু বান্ধবদের কাছ থেকে শোনেন, তার এক লোকাল বন্ধুর কাছ থেকে। সেখানে তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। মোস্তফা আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার মতো করে ঘটনাটা শেয়ার করি। মোস্তফার আপুর সেই ফ্রেন্ড, তাদের বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলের কোন একটা জায়গায়। তো যেই জায়গায় তাদের বাসা সেই জায়গাটা হচ্ছে একেবারে চা বাগানের ছাওয়া এবং অনেকটাই মানে জঙ্গল এলাকা, মানে অনেক বন আছে সেখানে, অনেক গাছগাছালি আছে। এবং সেই এলাকার ভেতরে একটা পুরনো বিল্ডিং আছে, সেটাকে কুঠি বলে, এবং সেটা একটা সময় অ্যাক্টিভ ছিল সেই বিল্ডিংটা, সেখানে কাজ হতো ব্রিটিশ আমলে, এবং পরবর্তীতে সেখানে সরকারি অনেকদিন অপারেশন ছিল, সরকারি অনেক কাজ কার্যক্রমের জন্য এটা ইউজ হতো। পরবর্তীতে সেই বিল্ডিংটা মানে মোটামুটি পরিত্যক্ত হয়ে যায়, ওটা পড়ে আছে এই ঘটনা শেয়ার পর্যন্ত, সেটা পড়ে আছে, সেটা নাকি কেউ ধরে না, অনেকে নাকি ওই জায়গায় যেতে ভয় পায়, কারণ অনেকে বলে ভূতের বাড়ি ইত্যাদি ইত্যাদি, এরকম মানুষ ওখানে যায় না। তো যাই হোক, মোস্তফার আপুর যে ফ্রেন্ড, তার এক মামা, তিনি এসেছিলেন তাদের বাড়িতে বেড়াতে, এবং তাদের বাড়ি থেকে ওই জঙ্গল এলাকাটা বেশ দূরে না, কাছাকাছি। তো সেই মামা তাদের বাড়িতে এসে বেড়ালেন, বেশ ভালো লাগছিল তার, তিনি শহর থেকে আসছেন, একেবারে চা বাগানের পরিবেশ, রাতের বেলা একেবারে নিস্তব্ধ হয়ে যায় এবং নানা রকমের পোকামাকড় ডাকে, যেটা অন্যান্য জায়গায় পাহাড়ি এলাকায় ডাকে, টিলা এলাকায়, চা বাগান এলাকা কিন্তু আরেকটু ডিফারেন্ট। রাতের বেলা সেখানকার গ্রামের ঘরগুলোর মধ্যে গন্ধ গোকুল চলে আসে এবং সেগুলোকে তাড়াতে হয়, লাঠি দিয়ে সাউন্ড করে তাড়াতে হয়, শিয়াল চলে আসে, অনেক রকম ব্যাপার স্যাপার ওখানে আছে। তো এগুলো দেখে সেই মামা কিন্তু খুব ইন্টারেস্ট ফিল করছিলেন, তিনি বেশ মজা পাচ্ছিলেন। এবং একদিন দুদিন থাকার পর তিনি মনে করলেন যে না, রাতের বেলা তাকে নিষেধ করতো যে রাতের বেলা এখানে হাঁটা চলা করেন না, মানে জায়গা নিরাপদ না রাতের বেলা। তো তিনি বলতেন কেন, চোর ডাকাত আছে নাকি, বলে চোর ডাকাত না থাকলেও বন্য এলাকা, এখানে আসে বাগদাস আসে, এই আসে। তিনি বলে ধুর, এরকম দুই সাপের কথা বলছে তাকে, যে বাঁশবাগানের মধ্যে নাকি অসংখ্য সাপ আছে। তো তিনি এগুলোকে ইগনোর করে দুই দিন থাকার পর তৃতীয় দিন উনি বের হয়েছেন। আর এটার আরেকটা কারণ ছিল যে তাকে যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমটা হচ্ছে ঘর থেকে একটু দূরে একটা মাটির ঘর, এবং এইখানে নেটওয়ার্ক ভালো মতো পাচ্ছেন না তিনি। তো তিনি রাতের বেলা তাকে খাওয়া দাওয়া করে ওখানে ছিলেন ওই ঘরের মধ্যে অনেকক্ষণ বসে বসে থেকে এক সময় তিনি বের হয়েছেন তার ওই নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক একদম মানে নিচু দাগে চলে গেছে, তিনি কথা বলতে পারতেছেন না। তো তিনি মানে চিন্তা করলেন যে খাওয়ার পরে একটু হাঁটা চলা করি, একই সাথে শরীরটাও ভালো থাকবে, তার সাথে একটু ধূমপানও করি, সাথে ফোনে কথা বলি, তার শহরে কথা বলা খুব ইম্পর্টেন্ট। তো হেঁটে বের হয়ে গেছেন, সাথে কিন্তু তার কোনো ফ্ল্যাশ লাইট নাই, কিচ্ছু নাই, তিনি হেঁটে কথা বলতে খুব সুন্দর লাগতেছে। উঠানে বের হয়েছেন, দেখতেছেন যে একেবারে চাঁদের আলো ঝকমক করতেছে চারিপাশে, পরিচ্ছন্ন উঠান, মানে খুব পরিষ্কার করে রাখা কতগুলো ফুলের গাছ, হ্যাঁ মানে এরকম খুব সুন্দরভাবে ফুলের গাছগুলো ই হয়ে আছে, ফুলের একটা ঘ্রাণ আসতেছে এখানে, বিশাল বাগান বিলাসের গাছ এরকম মানে ছড়ায় গেছে চারিদিকে। বিল্ডিং তাদের যে আত্মীয়ের বাসায় গেছে সেটা সাইড দিয়ে একেবারে বাগান বিলাসের গাছ উঠে গেছে ছাদ পর্যন্ত, চাঁদের আলোতে মানে একেবারে অন্যরকম একটা নৈসর্গিক পরিবেশ। তো সেই মামা হেঁটে বেরোলেন, বেরোয়ে তিনি হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে উঠানের পাশ দিয়ে তাদের পুরো বাউন্ডারির বাইরে চলে গেলেন। হাঁটতে হাঁটতে তাদের বাসার পাশে যে বেড়া ছিল বেড়া পার হয়ে তিনি চলে গেলেন। তো দেখতেছেন যে এখনো নেটওয়ার্ক মানে বাড়তেছে না। তো তিনি দেখলেন যে এই সরু রাস্তা চলে গেছে, একপাশে গাছ গাছালি, আরেক পাশে ঢালু হয়ে নেমে ওই পাশ থেকে টিলার উপরে শুরু হয়েছে ওখানে চা বাগান, মানে বেশ চা বাগান তো আপনারা দেখছেন টিলার উপরে হয়, বিভিন্ন দূরে দূরে গাছ থাকে বড় বড় এরকম আর কি। তো তিনি হাঁটা শুরু করলেন রাস্তা দিয়ে, বেশ ভালো লাগতেছে, চাঁদের আলো পড়ে চা বাগানটা ঝকঝক করতেছে অন্যরকম সুন্দর, আর এই পাশে গাছগাছালিগুলো বেশ লাগতেছে তার কাছে। তিনি হাঁটতে হাঁটতে আরো সামনে যে খুঁজতেছেন এখানে কি টাওয়ার আছে নাকি গাছে, তিনি চিন্তা করতেছেন। তো এক জায়গায় যে তা দেখলো নেটওয়ার্কের একটা দাগ বাড়ছে, তো তিনি চিন্তা করলেন বাহ তাহলে সামনে নিশ্চয়ই যেহেতু এইদিকে হাঁটছি নেটওয়ার্কের দাগ বাড়ছে আরেক জায়গায় বাড়বে আরেকটা। তো তিনি হাঁটা শুরু করলেন এবং তিনি ডায়াল করা শুরু করলেন, তো ফোন লাগতেছিল না, এক সময় তার কানেকশন মিলল শহরের কানেকশন মিলল, তিনি ফোনে কথা বলতে বলতে হাঁটতেছেন, কথা ভেঙে যায়, আবার তিনি একটু হেঁটে যান সামনে, আর তিনি পিছনের দিকে যাচ্ছেন না, তিনি সামনের দিকে যাচ্ছেন। এরপর তার নেটওয়ার্ক আরেকটু পরিষ্কার হয়েছে, কারণ তিনি বুঝতে পারলেন যে হয়তো কোথাও টাওয়ার আছে, নেটওয়ার্কটা আরো পরিষ্কার হয়েছে। তিনি কথা বলতে বলতে ওদিকে যাচ্ছেন, হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তিনি কতদূর আসছেন তার কিন্তু খেয়ালই নাই, আর তিনি কিন্তু এই গ্রামে আসেনি নাই। কথা বলতে বলতে তিনি তাকাচ্ছেন আর ওই মানে কথাতে ঢুকে গেছেন আর কি, বন্ধুর সাথে কথা বলতেছেন খুব মানে মানে ইসে চলে গেছেন, আড্ডা মোড়ে চলে গেছেন, চারিদিকে তাকাচ্ছেন, দেখতেছেন চাঁদের আলো ঝকঝক করতেছে চা বাগানের মধ্যে, গাছপালার মধ্যে ঝকঝক করতেছে, অন্যরকম পরিবেশ, এই মজা পাচ্ছেন এগুলো দেখে আর কথা বলতেছেন, আবার বলতেছেন বন্ধুকে জানো আমি কোথায় দাঁড়ায় আছি, অসাধারণ পরিবেশ, অনেক রকম সুন্দর এরকম। এগুলো বলতে বলতে তিনি একটা বাঁশির আওয়াজ শুনলেন, মানে কেউ একজন বাঁশি বাজাচ্ছে, তো বাঁশিটা কেমন মনে হইতেছে পাতার বাঁশি বাজায় না, মানে পাতা দিয়ে কিন্তু বাঁশি বাজায় মানুষ বাজায় গ্রামে, পাতার বাঁশির মতো শব্দ। তো তিনি বলতে পাতার বাঁশি তিনি মানে মনে মনে চিন্তা করতেছেন, তাকে ফোনেও বলতেছে কে জানি যে তোর এখানে একটা শব্দ পাইতেছে কেমন জানি, কিসের শব্দ মনে হচ্ছে, চিঁ চিঁ করে শব্দ আসছে দূর থেকে। তো তিনি বলতেছে আরে কে জানি মনে হয় পাতার বাঁশি বাজায়, হ্যাঁ পাতার বাঁশি, এই রাতের বেলা এখানের মধ্যে কে এরম বাঁশি বাজে, বহুরা গ্রাম ঘুমায় গেছে এদিকে। তো ওই পাশ থেকে বলতেছে যে না শুনে মনে হইতেছে এরম বাঁশি বাজায় কে জানি, কাজ যাক। তো তিনি কথা বলতে বলতে হাঁটতেছেন, আবার একটু নেটওয়ার্ক ভাঙে, বাঁশির শব্দটা আসে তার কাছে মনে হয় কাছাকাছি চলে আসছে পাতার বাঁশি, এবং একটা সুরের মতো বাজছে কেমন জানি, উদ্ভট সুর, এই সুর তিনি শুনেন নাই। তিনি চিন্তা করলেন রাতের বেলা গ্রামের এই জঙ্গলের মধ্যে কে এসে পাতার বাঁশি বাজবে, কারণ যেখান থেকে শব্দটা আসতেছে ওখানে গাছগাছালি একদম ঘেরা। তো তিনি এক সময় দেখলেন যে নেটওয়ার্কটা পটপট মানে এরকম মানে ডিস্টর্ট করতে হইতে পুরো মানে লাইন কেটে গেল তার ফোনের। তো তিনি একদম তাকায় দেখলেন যে নেটওয়ার্ক একদম নীল হয়ে গেছে, মানে কোনো নেটওয়ার্ক নাই। চিন্তা করলেন যে একটু আগে তো কথা বলতেছিলাম নেটওয়ার্ক ছিল, হঠাৎ করে পুরো চলে গেল নেটওয়ার্ক, নীল হয়ে গেল কেমনে, এটা তার মধ্যে একটু মানে অস্বস্তি লাগলো। তো তিনি বলেন আচ্ছা চেষ্টা করি আবার, আবার ডায়াল করলেন আসে না, নেটওয়ার্ক না থাকলে তো আসে না। তো চিন্তা করলেন কয়েক এক মিনিট দুই মিনিট আমি মানে একটু অফ দেই, তারপর আবার ট্রাই করি দেখি যায় কিনা, কারণ অনেক সময় এরকম হয় নেটওয়ার্কটা পুরোপুরি শর্ট হয়ে গেলে আবার দেখা যায় দুই মিনিট পর নেটওয়ার্ক আসে। তো এই চিন্তা করে তিনি ওই সময় একটা ধূমপান করার জন্য সিগারেট ধরালেন আর ওখানে দাঁড়ায় হাঁটতেছেন আর তাকাচ্ছেন এদিক ওদিক, চাঁদের আলো খুব সুন্দর লাগতেছে, এরকম ন্যাচারাল বিউটি অনেকদিন দেখেন নাই তিনি। তো হঠাৎ তার মনে হইল আরে আমি আসছি কোন দিক থেকে, এটি তো ভুলে যেতেছি আমি, রাস্তাটা তো মনে হচ্ছে এখানে তিন মাথা হয়ে গেছে, মানে এদিক দিয়ে একটা চলে গেছে চা বাগানের দিক দিয়ে চলে গেছে, ওদিক দিয়ে একটা তিন মাথা, আরে আমি কোন দিক দিয়ে হেঁটে আসলাম, কথার তোলে তাহলে তো আমার কোনো হুশ নাই। এই সময় তিনি ওই বাঁশির শব্দ আবার শুনতেছেন, বাঁশিটা বাজতেছে, এখন না বাঁশিটা তার কাছে কেমন একটু ভীতিকর মনে হইল, মনে হলো যে বাঁশির পিচটা শুরু হচ্ছে একভাবে মাঝখানে ফেটে যাচ্ছে কেমন জানি, ফেটে গিয়ে কেমন একটা শব্দ করতেছে, এবং অনেকটা থ্রি ডি সাউন্ডের মতো আসতেছে, মনে হচ্ছে তার কাছে চলে আসতেছে আবার দূরে চলে যাচ্ছে বাসি শব্দটা। তিনি একটু অস্বস্তিতে পড়লেন, কি রে এটা কি? তার কাছে হঠাৎ করে মনে হইতেছে যে আমি এখানে দাঁড়ায় থেকে এই ফোন করার জিনিসটা ঠিক হচ্ছে না। তাকায় ফোনের দিকে তাকালেন যে নেটওয়ার্ক এখনো আসেনি। তো তিনি চিন্তা করলেন যে মনে হয় না ঠিক হইতেছে এখানে, মানে আমি তো চিনিও না, রাস্তাটাও আমার কাছে এলোমেলো, সম্ভবত আমি মাঝখানে রাস্তাটা দিয়ে আসছি। তিনি মনে চিন্তা করতেছেন মানে ওই দিক দিয়ে আসলে পুরো চা বাগানের ওদিকে চলে যাওয়া, আর এদিক দিয়ে কোন দিকে গেছে যাই না, সম্ভবত মাঝখানে দিয়ে আসছি এখান দিয়ে। এগুলো যখন তিনি চিন্তা করতেছেন হঠাৎ তিনি শব্দ পেলেন শিয়ালের ডাক, খুব কাছাকাছি, খুব কাছাকাছি শিয়ালের ডাক, মানে একটার পর একটা শিয়াল ডেকে উঠলো। তিনি চিন্তা করলেন যে না এটা ঠিক না, একলা একলা জায়গায় এরকম দাঁড়ায়। তিনি তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন, হাঁটতেছেন একটু পর মোবাইলের দিকে তাকান, একটু পর মোবাইলের দিকে তাকালেন, তো দেখে তিনি মানে দেখে কোনো নেটওয়ার্ক নাই, তখন একদম নেটওয়ার্ক নাই, নীল হাঁটতেছেন। তো এই সময় তিনি দেখলেন যে তিনি যে জায়গাতে যাচ্ছেন ওই জায়গাটা গাছগাছালিতে ভরা এবং বাঁ দিকেও গাছগাছালি। তিনি মনে করতে পারতেছেন না যে এই গাছগাছালি তিনি আসছেন কিনা, মানে এখান দিয়ে তিনি আসছিলেন কিনা, এটা তার মনে আসতেছে না। তো এই হাঁটতে হাঁটতেই সামনে যেয়ে তিনি দেখলেন যেটা পুরানো বিল্ডিং, মানে একদম বিল্ডিং পুরনো, এবং সেই বোঝা যাচ্ছে বাসাটা অনেক আগে তৈরি করা, মানে বেশ পুরনো, দেখেই বোঝা যায় অনেক বছরের পুরনো বিল্ডিং। আর বিল্ডিংটা একদম অযত্নে ছেয়ে গেছে, কয়েক জায়গায় লতায় পাতায় ছেয়ে গেছে চারিদিকে, এবং আশেপাশে যে মানে ইগুলো দেখা যাচ্ছে ওগুলো পুরো পুরনো অযত্ন অবহেলা বোঝা যাচ্ছে। দরজা জানলাগুলো লাগানো, চাঁদের আলো যে পড়ছে পুরো বোঝা যাচ্ছে খা খা করতেছে জায়গাটা। তিনি মানে একদম মানে একটু ফ্রিজ হয়ে গেলেন ভয়ে, যে আমি তো এদিক দিয়ে আসি নাই, এই বিল্ডিং এর কাছে আমি আসি নাই। তিনি হঠাৎ করে বিল্ডিং এর একপাশের করিডোর দিয়ে বাঁশির শব্দ পেলেন, মনে হলো বিল্ডিং এর করিডোরের মধ্যে কেউ বাঁশি বাজেছে। লম্বা টাইপের বিল্ডিং তো, অনেকগুলো এরকম পিলারের মতো রেলিং দেওয়া, এই পাশে মনে হলো যে ওই সাইড থেকে কেউ বাঁশি বাজেছে করে, মানে একদম এই সাইড থেকে, মানে মনে বিল্ডিং এর ইসের মধ্যে দাঁড়ায়। তো তিনি একটু মানে ভয়ে কেঁপে উঠলেন ভিতরে ভিতরে, যে বিল্ডিং এর এই করিডোরের মধ্যে কে বাঁশি বাজেছে। তো তিনি হাঁটা ধরলেন, আবার মনের মধ্যে একটা কিউরিয়াসিটিও ঢুকছে যে বিল্ডিংটা কিসের, কার বিল্ডিং, কি মানে এইখানে বিল্ডিংটা কোথেকে আসছে। এই চিন্তা করতে করতে তিনি হেঁটে ওদিকে যাচ্ছেন এবং মনে হলো বাঁশির শব্দটা আরো কাছে আসতেছে। তো তিনি একটু দাঁড়ায় গেলেন দেখার জন্য যে বাঁশিটা কে বাজায়। একবার তিনি নিজের অজান্তেই বললেন, এই কে, এই কে, মানে এই বাঁশি বাজায় কে, এরকম করে বলছেন। তো তার কণ্ঠটা মনে হইল বিল্ডিং এর মধ্যে মানে একো হইল, ওই জায়গায় ঢুকে মানে একো হয়ে বাজলো, কোনো মানে আগামাথা নাই। তো তিনি ভয় পাইছেন, তার কাছে বেশ ভয় লাগছে। তিনি হেঁটে বিল্ডিং এর এই সাইডে চলে আসেন, দেখলেন সামনে হয়তো একসময় একটা খোলা লন ছিল, এখন আর লন না, এখন ওই জায়গাটা কেমন গাছগাছালি আগাছা দিয়ে ভরে গেছে জায়গাটা। তো তিনি চিন্তা করলেন যে তিনি বের হয়ে যাবেন এখান থেকে। তো তিনি তাড়াতাড়ি হেঁটে আবার এই সাইডে দিকে, যেখান দিয়ে মানে তিনি ঢুকছিলেন ওই দিক দিয়ে বেরোতে গেছেন, হঠাৎ করে তিনি দেখলেন বাঁশির শব্দটা সামনে আসতে আসতে খুব কাছাকাছি একটা মানুষের অবয়ব চলে আসলো। মানুষটা মোটামুটি বেশ লম্বা, শুকনা, 6-7 ফিট লম্বা হবে, এত লম্বা মানুষ হয় তিনি এটা ভাবতেই পারেন না। দেখলেন যে এলোমেলো চুল, মাথার চুলগুলো মনে হলো এলোমেলো, মানে ই করা আর কি, ওই জট লেগে গেলে যেরকম সেরকম, আর হাতগুলো লম্বা লম্বা, একটা লুঙ্গির মতো পরা অনেক লম্বা, কোমরের মতো মনে হলো গামছা বা কিছু বাঁধা, মাথাটা এরকম ঘুরায় রাখছে তার দিকে, এবং হাতের মধ্যে কিছু একটা বাঁশি টাইপের সেটা মুখের কাছে নিয়ে মানে এরকম পুঁ করে শব্দ করলো, তারপর সামনে চলে আসলো তার বেশ খানিকটা, তার থেকে এখন 8-10 ফিট দূরত্বে মানুষটা। তিনি ভয়ে তার আত্মা শুয়ে গেল, কেননা মানুষটা হা করছে, মুখের মধ্যে কোনো দাঁত দেখতেছেন না তিনি, পুরো মুখটা কালো একটা গহ্বর, তার দিকে এরকম তাকায় এরকম ঘাটটা বাঁকা করে এরকম করে আ করে শব্দ করতেছে, আবার হাতের কাছে বাঁশিটা নিয়ে আবার ফু দিল। প্রচন্ড রকমের ভয় পেয়েছেন আসলে তিনি, তো সেই মামা, তিনি ভয়ে এক সাইডে একদম মানে কোনা দিয়ে বের হয়ে দৌড়ানোর চেষ্টা করলেন মানুষটাকে কাটায়। মানুষটা দেখা গেল তাকে ধরার জন্য হাত বাড়াই দিয়েছিল, মানে তার চেপে ধরবে এরকম। তিনি কোন মতে ওখান থেকে মানে স্লিপ কেটে বের হয়ে মানুষটা ধরতে পারেনি, তাকে দৌড়ায় বেরিয়েছেন, এবং তার কাছে মনে হলো মানুষটা তার পেছন পেছন ভেসে আসতেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে তিনি ঢুকে গেলেন ওখানে একটা বাঁশ ঝাড়ের ভিতরে, এবং তার মানে মানে এলো পাথাড়ি বাঁশ এদিক ওদিক দিয়ে যাচ্ছে, তিনি ওটা খেয়ালও নাই বাঁশ ঝাড়ের মধ্যে ঠিক কোন রাস্তা, সেখান থেকে তিনি দৌড়ায় যাচ্ছেন। আর তার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে তার পাশ থেকে শিয়াল ডেকে উঠলো অনেকগুলা, মানে বাঁশ ঝাড়ের মধ্যে শিয়াল ছিল আশেপাশে। তো তিনি শুনছেন শিয়াল নাকি ফক্স হোল করে রাখে বাঁশ ঝাড়ের সাইডে, তো মানে তার হিতহিত জ্ঞান নাই, তিনি দৌড়াচ্ছেন, তিনি দৌড়াচ্ছেন, তার তিনি লুঙ্গি পরাচ্ছেন, লুঙ্গিটা উঁচা করে ধরে এক হাত দিয়ে দৌড়াচ্ছেন, মানে তার গায়ে যত দৌড় ছিল। দৌড়াতে দৌড়াতে তিনি দেখলেন যে তিনি চা বাগানের মধ্যে ঢুকে গেছেন, যেখানে মানে একেবারে তার কোমর পর্যন্ত চা গাছ এই পাশে, আর কেউ নাই এদিকে আশেপাশে, পুরো নীরব নিথর চারিদিক, খা খা করতেছে। রাতের বেলা তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, হঠাৎ দূরে দেখলেন সেই যে লম্বা মানুষটা হেঁটে আসতেছে চা বাগানের মধ্যে দিয়ে, এবং একইভাবে মুখ হা করে আর একটু পরে বাঁশি বাজায়, এবং বাঁশির শব্দটা খুবই ভয়ঙ্কর, অন্যরকম, মানে পাতা দিয়ে বানানো বাঁশি যেরকম। তিনি আবার দৌড়াইলেন, ভয়ে দৌড়াইতে 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 তিনি একবারে মানে ওই চা বাগানের ওই সাইড দিয়ে বের হয়ে, কোনোভাবে হয়তো তার ভাগ্য ভালো ছিল, তিনি ওই রাস্তায় পড়লেন যেটা দিয়ে আসছিলেন, তিনি রাস্তাটা একটু চিনতে পারছেন, তো ওইখান থেকে তিনি দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি ওই যে বেড়া, তার আত্মীয়র বাসার বেড়ার কাছে চলে আসলেন, এসে বেড়ার উপরে পড়লেন, বেড়া টেড়া ভেঙে ভিতরে পড়লেন পুরা। তখনও তার মানে খেয়াল নাই মনের মধ্যে, মানে তিনি এখন পুরো হুশ হারায় ফেলছেন। দৌড়াইতে দৌড়াইতে বাসায় গেলেন, যে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন, যে ঘরটা তাকে থাকতে দিছিল, ঘরটা ঢুকে ঘরের দরজা লাগায় তিনি চুপচাপ বসে আছেন, চোখের মধ্যে থরথর করে কাঁপতেছেন, তার মধ্যে মনের মধ্যে ভয়ে কামড়াইতেছে যে তাকে কি করে কে। তো ঘরের মধ্যে ঢুকে গেছে, কিন্তু অনেক সিকিউরড এনভায়রনমেন্ট, কিন্তু হঠাৎ করে তার ঘরের জানালার কাছে সেই বাঁশির শব্দ পাইলেন তিনি। তার বিছানাটা কিন্তু জানলার পাশে, মনে হয় জানলার পাশে বাঁশি রাখতেছে, এবং সেই বাঁশির সাথে একটা শব্দ কেমন জানি গলার ভিতর থেকে যেমন একটা মানে গোঙানি টাইপের উঠে আসা শব্দ। প্রচন্ড ভয় পাইছেন তিনি, ভয়ের চোটে তিনি মানে থরথর করে কাঁপতেছেন, ঠান্ডা ছিল তাকে যে লেপ দেওয়া ছিল, তিনি গায়ের মধ্যে লেপ টেনে, মাথার উপর লেপ টেনে তিনি শুয়ে আছেন, তার ঘুম আসতেছে না, ভয়ে তার আত্মা কাঁপতেছে। তার কাছে মনে হলো তার ঘরের মধ্যে কোন একটা প্রেজেন্স আছে, কিছু একটা তার ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে তার মাথার কাছে কেউ দাঁড়ানো, ভয়ে তিনি কাঁপতেছেন, বসতেছেন কেউ একদিন ঘরের মধ্যে দাঁড়ানো। তো তখন সে মামা নিজের অজান্তে মনে মনে দোয়া পড়তে 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 চোখ বন্ধ করে শুয়ে আছেন, তার শুধু মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে। শেষবার তিনি বাঁশির শব্দ শুনলেন কানের কাছে, আর তার কোনো সেন্স নাই, তিনি সেন্স হারায় ফেলছেন। তো পরদিন নাকি সেই আত্মীয় স্বজন তাকে সকালবেলা ঘরের মধ্যে মানে আসছে, এসে দেখছে তার এলোমেলো অবস্থা, গায়ের মধ্যে আকাশ পাতাল জ্বর, তার মানে কাপড় চোপড় ও এলোমেলো অবস্থা, লুঙ্গি ছিঁড়ে গেছে, কঠিন অবস্থা। তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তো তিনি বলতেছেন, এবং তার যে এই দরজাটা, যে মাটির ঘরের দরজা ছিল, দরজাটা তারা ভেজানো পাইছিল, তারা কিন্তু মানে এটা লাগানো পায়নি ভেতর থেকে। তো তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, তো তিনি তখন ওই অবস্থায় বললেন যে রাত্রেবেলা তিনি এই সিচুয়েশনে পড়ছেন, এরকম এরকম ব্যাপার হয়েছে। তো তারা তখন দেখলো যে তার মোবাইলে কিন্তু তখনও নেটওয়ার্ক আছে, মোবাইল হাতে ধরে ছিল, সে মোবাইলে নেটওয়ার্ক আছে। তো তখন তাদের বাসায় কথা মানে নিজেরা নিজেরা কথা বলা বলি করলো। তো একজন এসে বলল যে মামা আসলে এই মানে জিনিসটা ঠিক না, আপনি এখানে বের হয়ে ঠিক করেন, আপনার না করছি রাত্রেবেলা বেরিতে, ওই যে দেখতেছেন গাছপালা জঙ্গলের মধ্যে ওইখানে ওটা ভিতরে পুরনো বাংলো আছে, এটা সরকারি বাংলো, এটা এখন কেউ থাকে না, ওইটা অ্যাবান্ডন, ওইটার মানুষ ভূতের বাড়ি বলে। তো ওইখানে যে বাঁশি শুনছেন বলে যে ওইখানে ওই ই ছিল, এখানকার কুলি ছিল, অনেকে বলে যে এই কুলির কুলিরে কেউ মেরে ফেলছিল এখানে, কুলিরে মানুষ দেখে রাত্রেবেলা, সে এখানে এসে বাঁশি বাজায়, পাতির পাতার বাঁশি বাজায়, তো ওরা অনেকে দেখে, হয়তো আপনি এরকম কিছু একটা দেখছেন বা ভয় পেয়েছেন। তো সেই মামা প্রচন্ড ভয় পায় এবং বলে যে আপনি বাসা বন্ধ আসছেন, আপনার সাথে সাথে আসছে। তো মামা সবার কাছে বলে যে আমারে তোমরা একটু ঝাড়ফুঁক করা দাও। তো তখন তারা ওখানকার লোকাল যে হুজুর আছে তাকে নিয়ে আসেন, তিনি এসে ছেড়ে দেন, মানে লোকাল মসজিদের যে উনি হুজুর আছেন তিনি আসেন, এসে তাকে ঝেড়ে দেন, ঝেড়ে দিয়ে বলেন যে এর খারাপ কিছু, এটা মানে আসলে আত্মা টাত্মা তো কিছু না, ওখানে খারাপ জিন আছে, এইসব জায়গায় চলাফেরা করে, পুরানো অ্যাবান্ডন জায়গা, অ্যাবান্ডন বাড়িতে এরা থাকে, এটা তার আস্তানা মানায় না। তো উনি যেহেতু হাঁটতে হাঁটতে একা একা তো দূর চলে গেছে, আর এই বড় চা বাগান পুরানো এত বড়, এখানে তো মানুষ অনেক কিছু উল্টাপাল্টা করছে, অনেক সময় কুলিরাও এখানে বসে অনেক কিছু সাধনা টাধনা করে আর কি, আছে অনেকেই আছে এরকম করে, তো তাদের মতো তারা থাকে ওখানে করে, তো ঠিক নাই যে কিছু না কিছু হয়তো তাকে ওরকম খারাপ জিন টিন ধরছিল, মানে ফলো করে আসছে। যাই হোক, দোয়া দরুদ পড়ে দিছি, পড়া পানি দিছি, সেরে যাবে, জ্বর কমে যাবে, ওনাকে অন্য কিছু হয়নি, আসর টাসর করে নাই। তো যাই হোক, তাকে ওরকম হুজুর পড়া পানি দিয়ে দেন, আর তাদের বাসায় জন্মের পানি ছিল, এগুলো খাওয়ায় তাকে ই করে, এবং তিনি আরো দুই দিন ওখানে থাকেন, ঠিক মানে একটু সুস্থ হলে, জ্বর কমে গেলে দ্রুত ওই বাসার থেকে তিনি চলে যান। তো এই ছিল মোস্তফা চৌধুরী শেয়ার করা একটা ঘটনা। তিনি আরো ঘটনা শেয়ার করেছেন ছোট ছোট, সেগুলো আস্তে ধীরে পরে শেয়ার করব আমি, দেখি যদি যেগুলো আমার শেয়ার করার মতো মানসম্মত যেগুলো সেগুলো শেয়ার করব। আমি পড়ছি ঘটনাগুলো, আপনাদের ঘটনা আসলে আমি ওই যে বললাম যে অ্যাডমিন পড়ে যখন আমাকে জানায় আমি তখন সেগুলোকে স্ক্রুটিনি করি, দেখি পড়ে যে এটা কোনটা শেয়ার করার মতো ভালো। আমি কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে ভয়ের ঘটনাটা আগে নিয়ে আসতে, সেটা আমি ট্রাই করি। এর জন্য আমি আপনাদেরকে বলি সবসময় যে আমার কাছে সব এপিসোডই স্পেশাল এপিসোড। অনেকে যারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই স্পেশাল এপিসোড চাই, আমার কাছে কিন্তু সব এপিসোডই স্পেশাল এপিসোড, কারণ আমি প্রত্যেকটা এপিসোডেই এই এফোর্টটা দেই, আমি চেষ্টা করি সবচেয়ে ভালো ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসার। আর আরেকটা ব্যাপার বলে রাখছি যে দেখা যাচ্ছে যে আমার কাজের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি দেখা যাচ্ছে অদ্ভুতটা মানে একেবারে প্রিসাইজ টাইমে করতে পারছি না। এখন অনেক দিন দেখা যাচ্ছে কোন সময় 11টায় হচ্ছে, কোন সময় 11:15 হচ্ছে, কোন সময় 12টায় হচ্ছে। এটা একটু আপনাদের কষ্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি চেষ্টা করব যখন আমার সময় হবে আবার একদম মানে এক্স্যাক্ট টাইমেই করার চেষ্টা করব। আমি এটা করি, হয়তো এটা ঠিক হয়ে যাবে, বাট কয়েকদিন এরকম হয়তো হচ্ছে, তো আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি যাতে আবার একদম সুন্দর সময় মতো করতে পারি সেই মানে সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে নিজগুণে ক্ষমা করে দেবেন। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ সামনের এপিসোডে আরো ঘটনা নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ও হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা ঘটনা পাঠান তাদের কাছে, যারা ঘটনা পাঠান আপনাদের ঘটনার জন্য কিন্তু অদ্ভুত রে বেঁচে আছে, এবং অদ্ভুত রে কিন্তু অল অ্যাবাউট ইউ গাইজ। আপনারা ঘটনা পাঠান, সেই ঘটনাই কিন্তু আমি শেয়ার করি। তো যারা ঘটনা পাঠান বা এতদিন ধরে পাঠিয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ঘটনা পাঠানো অব্যাহত রাখবেন। আর কিছু কিছু মানুষ আছে যারা স্পেশাল, যাদের ঘটনা কিন্তু সবাই পছন্দ করে, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি আরো নতুন ঘটনা পাঠান যাতে সবাই শুনতে পায়। তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাব আজকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ হাফেজ, টাটা।